This track was downloaded from fusionbd.com.
Royal Tiger Green presents Jaha Bolibo, Sabto Bolibo. Recharge yourself. Bhul shuddho miliyei manush. Apni jokhon bhul koren, apnar bibek tokhon ghumiye thake. Jodi keu na jane, to bibek jane apni koto boro bhul korechen. পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব।
প্রিয় শ্রোতা, রবিবারের রাতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার গ্রিন প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিবতে। এই মুহূর্তে আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আরো একটি রাত, অন্ধকারের রাত আপনারা বলতে পারেন, এবং অন্ধকারের রাতে অন্ধকার জীবনের যে অপ্রিয় সত্যগুলো এখানে উপস্থাপন হবে সেটা নিঃসন্দেহে আমাদের বিবেককে অনেকখানি নাড়িয়ে দেবে। যারা এখানে অপ্রিয় সত্য এবং অপরাধগুলো বলতে আসেন তারা নিঃসন্দেহে অপরাধী, কিন্তু তাদের মধ্যে বিবেক আছে। সেই বিবেকটা জাগ্রত হয় বলেই তারা তাদের অপরাধগুলো অকপটে স্বীকার করে নেন, এবং স্বীকার করে নিয়ে আমাদেরকে, আমরা যারা অপরাধী কিংবা যারা অপরাধ করতে যাচ্ছি কিংবা যারা অপরাধী নই, তাদেরকে সচেতন করে যান। এই অর্থে যে তার মতো ভুল এবং অপরাধ যেন আমরা সমাজে না করি, তাহলে তার মতো প্রায়শ্চিত্তের দিকেও কিংবা তার চেয়েও বড় ধরনের প্রায়শ্চিত্তের দিকে আমাদেরকে যেতে হতে পারে। আমরা বিবেককে কখনোই ফাঁকি দিতে পারি না যদি আমরা মানুষ হয়ে থাকি। আমরা শুরু করতে চাই রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। তবে অনুষ্ঠানের শুরুতেই আমরা জেনে নেব কে রয়েছে আজকে জেবিএসবির মঞ্চে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিডিয়া। আমাদের আজকের অতিথি রানা। রানা ছোটবেলা থেকেই বন্ধু সুলভ, আর তাই তো বন্ধুদের সাহায্যে সবসময় তিনি এগিয়ে এসেছেন। এই যেমন একজন বন্ধু টাকার অভাবে পরীক্ষা দিতে পারছিল না, রানা টাকা জমা দিয়ে তাকে সাহায্য করেছেন। ছোটবেলা থেকে খেলাধুলা করতে ভীষণ পছন্দ করেন রানা, ক্রিকেট তার প্রিয় খেলা, এবং খেলা করে পুরস্কারও পেয়েছেন তিনি। মায়ের হাতের রান্না তার ভীষণ প্রিয়, আর খাবারের তালিকার মধ্যে নুডলস সবার শীর্ষে। সবকিছু ঠিকঠাক থাকার পরও রানা কেন আজ যাহা বলিব সত্য বলিব মঞ্চে? চলুন তা শুনতে চলে যাই আজকে কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
আমরা জানলাম যে রানা রয়েছে আজকে জিবিএসবি মঞ্চে তার জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে। লাখো মানুষের কাছে সে কনফেস করতে যাচ্ছে তার জীবনের অপ্রিয় সত্যগুলো। আমরা আজকে রানাকে আপনাদের সামনে উপস্থাপন করছি। তার আগে, সবার আগে রানাকে আমরা প্রশ্ন করতে চাই যে নিশ্চয়ই আপনার বিবেকটা জাগ্রত হয়েছে, যে কারণে আজকে লাখো মানুষের সামনে আপনি আপনার অপরাধটা স্বীকার করতে যাচ্ছেন, সেই বিবেক জাগানোর কাজটা আসলে কে করেছে?
ঘটনাটা
কি ছিল মনে করতে পারেন?
হ্যাঁ, সে হচ্ছে অনেক মেয়ে রিজেকশন করছে, অনেক মারছে, তারপর কারণ বাজারে সে অনেকগুলো মানে চাঁদাবাজি করছে, সেরকম
শেষ পর্যন্ত পরিণতি কি
হয়েছে? তারপর পাওয়ারটা আমার ডিফল্ট হয়ে গেছে।
আচ্ছা,
তারপরে সে এখন পরে ভালো হয়ে গেছে।
মানে আলটিমেটলি ওই ঘটনা শোনার পর থেকে আপনি অনুপ্রাণিত হন, আপনার বিবেকটা। আর আপনি যে ভুলগুলো করেছেন বা অপরাধগুলো করেছেন সেগুলোর মধ্যে কি আপনি এখনো নিয়োজিত আছেন?
জি না, আমি এক বছর আগে ছেড়ে দিই।
এক বছর আগে? আপনি
ছমাস
পরিপূর্ণ রূপে ছেড়ে দিয়েছেন?
পরিপূর্ণ ছেড়ে, এখন নামাজ পড়ি।
আচ্ছা, আর আমি যতদূর জেনেছি আপনার প্রোফাইল সম্পর্কে যে আপনি এখন ওয়ারেন্টের আসামি।
জি,
আপনাকে যে কোনো মুহূর্তে পুলিশ গ্রেফতার করতে পারে। ওকে প্রিয় শ্রোতা, আমাদের এখানে যিনি উপস্থিত আছেন রানা, তিনি একজন ওয়ারেন্ট আসামি, যে কোনো মুহূর্তে পুলিশ তাকে গ্রেফতার করতে পারে। এরকম অবস্থায় সে আজকে তার যে জীবনের ভুলগুলো অপরাধগুলো সেগুলো আজকে আপনাদের সামনে উপস্থাপন করছে। আমরা ধারাবাহিকভাবেই জানবো, প্রথমে ব্যাকগ্রাউন্ডে থাকবো যে কেন একজন অপরাধী হন বা রানার অপরাধী হওয়ার পেছনের কারণগুলো জানবো, কি অপরাধ সে করেছে জানবো, এবং প্রাশ্চিত্যের জায়গাতে আমরা অবশ্যই আসবো। তবে তার আগে আমরা বরাবরের মতোই আপনাদের সামনে মুখোমুখি করতে চাই আমাদের এক্সপার্ট প্যানেলের নিয়মিত মেম্বার, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর সাইকিয়াট্রিস্ট ডক্টর তাজুল ইসলামকে, যিনি ফোনে রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে। ডক্টর তাজুল ইসলাম, আরো একবার স্বাগত আমাদের রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, অনেক ধন্যবাদ, পুরো অনুষ্ঠান জুড়েই পাচ্ছি আপনাকে। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আমরা শুরু করতে চাই জেবিএসবি, তবে তার আগে আপনাকে বলছি বরাবরের মতোই থাকছে এসএমএস কল, যে কোনো মুহূর্তে প্রয়োজন হলে আমরা এসএমএস কল আহ্বান করব, এবং আপনি আপনার ভোটের মাধ্যমে জানিয়ে দিতে পারবেন আপনার অনুষ্ঠানের বিশ্বাসযোগ্যতা কতটুকু রয়েছে। একই সাথে যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান আমাদেরকে ফোন করবেন 09613892892 এই নাম্বারে। আরও একবার বলছি 09613892892 এই নাম্বারে। শুরু হচ্ছে রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবর মূল পর্ব। শুরু করেন আপনি, একবার ছোটবেলা থেকে শুরু করেন, এক ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করতে পারেন।
জি, আমি ছোটবেলায় জন্মেছি, জন্মের পর তো আমার বাবার আমি দেখিনি।
কত সালে জন্মেছেন আপনি?
সেটা হচ্ছে 1993 সালে।
1993 সালে।
জি,
তার মানে আপনার বর্তমান বয়স কত দাঁড়াচ্ছে?
এখন হচ্ছে 22 বছর
বয়স। জি, ফাইন। আপনার বাবাকে আপনি দেখেননি বলছিলেন?
জি।
দেখেননি মানে?
সে বাইরে ছিল,
দুবাইয়ে ছিল।
হ্যাঁ, দুবাই ছিল।
আচ্ছা, কয় ভাই বোন আপনার?
আমি একাই তখন ছিলাম।
তখন আপনি একাই ছিলেন, এখন কয় ভাই বোন?
আমরা এখন দুই ভাই।
দুই ভাই, ওকে। মানে আপনি পরিবারের বড়?
হ্যাঁ, আমি সবার বড়।
দু ভাই। আপনার জন্ম জেলা?
ফরিদপুর, রাজবাড়ী।
ফরিদপুরের রাজবাড়ী, ঠিক আছে, বলুন। তারপর?
আমি নিজের মতো নিজে চলতাম, মানে নিজের মতো আমি নিজেই করতাম। কোনো বন্ধু আমাদের কোনো হেল্প লাগলে আমি হেল্প করতাম। পরে আমি বাবার সাথে একদম রাগারাগি করি, আমাকে মানে অনেক প্রচন্ড, আমার আম্মু মারে। তারপর আমার আব্বুর বলি, আব্বু আমার আম্মু আমাকে মারছে, আমি স্কুলে জানিয়ে দেখি আমার মারছে। তো আমি আব্বুরে বলি, আব্বু এরকম এরকম। পরে বললো, ঠিক আছে তুমি থাকো, আমি সামনের বছরে আমি বাড়িতে আসবো। সে বয়সে তো আমার আব্বু আর আসলো না। না আসার কারণে পরে আমি, তখন আমি ভর্তি হলাম স্কুলে।
আচ্ছা,
তো আমি উঠলাম, ওঠার পরে তখন আমি ঠিক মতো আমি স্কুলে যাচ্ছি, ঠিক মতো খাচ্ছি, বন্ধু বান্ধব ভালোই মিলতেছি। আমার একটা চাচাতো ভাই ছিল, নাম হচ্ছে রাসেল। তখন সে একটু বিয়াদব ছিল, তো সে কোনো কিছু করলে আমার আমার দিকে আসতো, মানে আমারে দেখাই দিত। মানে ছোট কালে এই যেরকম একটা কোনো একটা অন্যায় কাজ করছে, আমারে দেখাই দিত যে ও করছে, ওর জন্য করছি। এর জন্য আমার অনেকটাই, মানে আমার আম্মু মারতো, তারপর এলাকার জোশ মারা দিত, মানে একটা কিছু হলে আমার ধরাই দিত। এরকম আমার দিনকাল যাচ্ছে, ছোট আস্তে আস্তে বড় হচ্ছি। বড় হওয়ার পর আমি ক্লাস ফোরে উঠলাম, ফোর থেকে ফাইভে উঠলাম। ওঠার পর তখন আমি আবার ঠিক মতো স্কুলে যাচ্ছি, ঠিক মতো পড়তেছি। এর ভিতরে একটা হচ্ছে, আমি একটা ছেলেকে আমি মারছিলাম, মানে মারা বলতে, মানে মারছিলাম বলতে আমার একটা পরীক্ষার জন্য টাকা দিয়েছিলাম, কেসে বলে টাকা দিস নি, এর জন্য আমি মারছি। পরে গ্রামে একটা সালিশ হয়েছে, সে আমার এলাকার একটা চেয়ারম্যান।
কত বছর বয়সে আপনি?
হচ্ছে ক্লাস ফাইভে থাকা।
ক্লাস ফাইভে থাকা অবস্থায় অবস্থায় আপনাকে নিয়ে সালিশ হলো?
একটা সালিশ হলো, সে আমি ছেলেটাকে মারছি, মানে একটা থাপ্পড় মারছিলাম, থাপ্পড় মধ্যে কান্দে রক্ত পড়ছিল। তো পরে তখন একটা সালিশ হলো, পরে 1000 টাকা জরিমানা দেওয়া হলো।
ওই সালিশে আপনার জন্য
1000 টাকা জরিমানা।
আচ্ছা,
তখন আমি তখন এরকম যাচ্ছি, পরে আমার বাড়ি থেকে সবাই এলাকা আমারে বলতেছে এই ছেলেটা খারাপ হয়ে গেছে, এত ছোট কালে সে শালি এসে বসতে। আর সে এটা ডাউট করার মতো কেউ না, বাবা থাকে বাইরে, আর ওর মারা কি করবে, একা তো কোনো ই করতো। আমার এলাকায় সবাই আমাকে মানে কি বলতো, কি এত তোর খারাপ হয়ে গেছিস কোথা থেকে, এই সেই বলতো। পরে ক্লাস সিক্সে উঠলাম, আমার আরেকদিন ঘটনা হইলো, আমি স্কুলে যাইনি, আমি একটা কনসার্টে গেছিলাম। আমার আম্মু শুনতে পারছি আমি স্কুলে যাইনি, তো তখন আমার আম্মু আমাকে মার মারার পরে তারপর থেকে আমি জিদ করছি আমি স্কুলে যাবো না। পরে কি করবো, পরে আমার বাবা বলো, তারপরে ছেলে চলে আসলো, বাংলাদেশে চলে আসলো, মানে আর দেশে আর যাবে না। চলে আসার পরে আমার আব্বু বলে তুমি পড়াশোনা করবো না, কিসের জন্য? আমি বললাম আমার পড়াশোনা ভালো লাগে না, আমি পড়াশোনা করবো। বলে আসলে পরে তুমি ম্যাট্রিকটা পাস করো, তারপর তোমার একটা যে কোনো একটা চাকরি দেওয়া যাবে, আর চাকরি না হলে কি সমস্যা নেই। পরে আমার 7-এ ভর্তি হলাম, 6 পড়লাম না, 7-এ ভর্তি হলাম। আমি স্কুলে যাচ্ছি আসতেছি, কিন্তু একটা মেয়েকে আমার অনেক ভালো লাগলো, ক্লাস 5-এ থাকি আমি, এটা পরে আমি তখন 7-এ, তখন 7-এ পড়ি। তো মেয়েটার নাম হচ্ছে আল মদিনা। আমার দুজন দুজন আমাকে ভালো লাগতো, কিন্তু কিছুটা বলতে পারতাম না, সরাসরি কিছু বলতে পারতাম না। পরে একদিন আমি রাস্তাতে যাচ্ছি, পরে আমি ওর জন্য ওয়েট করতেছি, এই যে ওর কিছু একটা বলবো। পরে রাস্তা দিয়ে স্কুল ছুটি হয়ে গেছে, আমি দাঁড়াই আছি। পরে আমি স্কুল যাওয়ার কথা আমি বলছি, আর মধ্যে না তোমাকে আমি ভালোবাসি, এরকম আমি একটা প্রপোজ করছি, ও বাসি যে বলে দিচ্ছি। বলে দেওয়ার পরে সে ওর আব্বু কাকুরা সবাই, ওর চাচুরা সবাই এসে আমাকে মালা শুরু করে,
তখন আপনি ক্লাস 5 এ পড়েন?
না, আমি ক্লাস 7 এ পড়ি।
আপনি ক্লাস 7 এ পড়েন?
হ্যাঁ, আমি ক্লাস 5 এ পড়ি।
আচ্ছা, ও ক্লাস 5 এ পড়ে?
হ্যাঁ, ক্লাস 5 এ পড়ে। তখন আমাকে মারলো, মারার পরে তখন আমি কান্নাকান্নি করে আমার আব্বুর কাছে গেলাম। আব্বু তো, আমার আব্বু তো রাজনীতির সাথে জড়িত, তখন আমাদের এলাকার যায় ওর চাকরি দেবেন মারলো। এরকম একটা দ্বন্দ্ব সৃষ্টি হইল, আবার একটা শালী জিনিস আমার নেই। শালী জিনিসের পরে এসে মানে বললো সে মেয়েটাকে আমাকে বিয়ে করতে হবে। মানে আমি মেয়েটাকে অনেক কিছু বলছি, মানে অন্যদের টান দিচ্ছি।
শালিশ বসে আপনাকে বলছে মেয়েটাকে বিয়ে করতে হবে?
হ্যাঁ, বিয়ে করতে হবে। কারণ হচ্ছে আমি মেয়েটাকে, মেয়েটা বলছে আমি মানে তার অন্যদের টান দিচ্ছি,
এই ধরনের কথাবার্তা।
হ্যাঁ, মেয়েটা বলছে মানে
মেয়ে শালিশ। আপনার এই ক্লাস সেভেন এর বাচ্চাকে এই ধরনের কথাবার্তা বলা হলো?
মানে শেখানো হয়েছে, মানে মা বাবা শিখাই দিচ্ছে।
না, কিন্তু ঠিক আছে, শিখালেও এই ধরনের কথা তো ক্লাস সেভেন এর বাচ্চাদেরকে বলাটা এক ধরনের বড় ধরনের মূর্খতা।
আমি তো মানতে লাগলাম না, আমি বিয়ে করবো না, আমি ভালোবাসতে গেছি তো এখনই বিয়ে করবো না, যখন আমি নিজের পায়ে দাঁড়াবো তখন বিয়ে করবো। তখন আমার পরে কিছু হয়নি, পরে আমি চলে আসছি, পরে আমি আব্বু বলছি আব্বু আমি বিয়ে করবো না, আমি ঢাকাতে চলে যাবো।
আব্বুকে বলেছি?
হ্যাঁ।
আব্বু তখন কি বাড়িতে?
হ্যাঁ, আব্বু তখন বাড়িতে, রাজনীতির সাথে জড়িত।
আচ্ছা,
তখন আমি বলছি আমি ঢাকায় চলে আসবো, পরে না বলে এক টাইম তো সিনেমা তোমার যাওয়ার দরকার নাই। এর ভিতরে একটা কথা আছে, আমার একটা ছোট ভাই হয়েছে।
আচ্ছা, ছোট ভাই হয়ে গেছে?
হ্যাঁ, ছোট ভাই একটা হয়েছে 2000 সালে। তখন আমি বলছি আমি ঢাকায় আসবো, বলেছি না তোমার যাওয়ার দরকার নাই, তুমি এখানে থাকো, তুমি ক্লাস 8 পর্যন্ত পড়ো, তারপর দেখি কি করা যায়। পরে আমি এবার 8 উঠলাম। 8 উঠার পর আমি এলাকায় ভালোই যাচ্ছি, দিন কাল ভালোই যাচ্ছে, এরকম 8 উঠা 8 পর 9 উঠলাম, 9 এর পর 10 উঠলাম। 10 ওঠার পরে আর কোনো মানে পড়াশোনার কোনো লক্ষ্যই নেই আমার, বন্ধুদের মানে বন্ধুদের সাথে আড্ডায় চলে গেছে। আমার একটা ফ্রেন্ড ছিল, নাম হচ্ছে মুরা, সে একটু পড়াশোনা করে না, সে একটু নেশা টাইপ করতো। সে আমার একদিনকে মানে বলছে মানে পাট খেতে আসে না, পাট খেতে আলালি ভেজে নিয়ে গেছে, একটা জিনিস আছে চল আমরা খাই। পরে আমি বলছি কোনো ধরনের কোনো কোনো কিছু হবে, পরে যা দেখি সিগারেট, সিগারেটের ভিতরে আমি খাইছি, মনে করছি সিগারেটই হবে সিম্পল। তো তখন তার ভিতরে গাঁজা ভরা ছিল, তখন আমি জানতাম না। পরে আমি কি এরকম লাগে কা, পরে বলেন এটা খায় এরকম সিগারেট, এটা
এর আগে কি আপনি সিগারেট খেতেন?
জান আমি এগুলো আমি প্রথম
প্রথমেই এবং প্রথমেই গাঁজা,
প্রথমেই গাঁজা।
ওকে,
আমি তো জানতাম না গাঁজা কাকে বলে, আমি নাম শুনছি কখনো দেখিও না।
আচ্ছা,
সিগারেটে গাঁজা খাওয়াইলো, পরে আমি ওখানে আমি সেন্সলেস অবস্থা পড়ে গেলাম, আমি ঠিক থাকতে পারলাম। পরে তোমাকে বাইরে নিয়ে আসলো, পরে কি হয়েছে কি হয়েছে, পরে বলে মারামারি করে পড়ে গেছে। আমার আমরা যুগে মারামারি করে কোনো কাজ সাথে মারামারি আসছে, বলে না পরে এসে আমার স্টেশন কি হয়েছে তোমার। পরে আমি বলি সে আমার মানে সিগারেটে তো কি খাওয়াইছে আমি বলতে পারি। তখন আমার বাপ মা যা ওর ছেলেটার মুরাদ নামে ছেলেটাকে মারতে আমার বাবা যায়, আমার ছেলেটা এগা হলে কিসের জন্য? পরে ছেলেটা আমার ক্ষিপ্ত হয়ে আমার পর ক্ষিপ্ত আছে, মানে ফুলাফন লাগা দিচ্ছে আমারে মারবে। পরে আমি পড়াশোনা আমি টেনে অবস্থা আমার সামনে আমার পরীক্ষা, তো এসএসসি এক্সাম, তো তখন আমি একবার ভাবতেছি দেবো, একবার ভাবতেছি দেবো না। পরে চিন্তা করতেছি পরীক্ষা দিয়েই ফিরে দিয়ে হলে মানে জীবনটা ঘোরাইতে চাই। পরে টেস্ট পরীক্ষা আমি যাচ্ছি, তখন ও কি করলো মুরাদ ছেলেটা কয়েকটা মানে 8-10টা কুলাফন ভাড়া করলো, এটা বাইরে বাইরে কুলাফন ভাড়া করা অবস্থায় সে আমাকে মানে প্রচন্ড আকারে মারলো, মাথা মতো ফাটাইতাম অনেক, 3-4 বার মাথা সেলাই হয়েছে
ওই সময়টাতে।
ওই সময়টাই পরে আমি কত 17-18 দিন রাজবাড়ি সদর হাসপাতালে ভর্তি ছিলাম।
মানে আপনার বাবা ওকে মেরেছিল বলে বদলা নেওয়ার
জন্য বাড়ি থেকে পোলাপন ভাড়া, ও মানে সিচুয়েশন ও দাঁড়ায়নি, মানে ও বুঝবে না আমি বুঝতে না পারি যে ও আমাকে মারছে,
মানে অন্য কাউকে ভাড়া করে
ভাড়া করে সে আমাকে
পিটিয়ে দিয়েছে।
হ্যাঁ, পিটিয়ে দেওয়ার পরে আমি তো পরে আমি ছেলেটা খুঁজতেছি কিরে ভাই, আমি পরে একদিন পাইছি রাস্তায়, কি রে ভাই তুই আমার মারলি, তোর আমি তো চিনি না যাই না, তুই আমার সুযোগ মারলি কেন? তাই আমার ও মুরাদ ছেলেটা ভাড়া করছে। পরে আসে আমি যাই কোনো কথা নেই, পরে আমি বাড়ির থেকে আমি একটা আমার বাড়ির থেকে একটা চাপাটি ছিল, চাপাটি নিয়ে দেওয়া হলো একটা পিছিয়ে একটা কব্জি।
এটা ক্লাস 10 এ থাকা অবস্থায়। আপনার মারামারি সূত্রপাত হলো কোন ক্লাসে থাকা অবস্থায়?
সেটা হচ্ছে 8 এ থাকতে। আমি কোনো মারামারি করতাম না তখন, আমাকে মার দিত
8 থেকে 10 পর্যন্ত এসব চলতেছে।
হ্যাঁ,
এবং টেনে গিয়ে আপনি চাপাতি, চাপাতিটা পেলেন কোথায়?
বাড়িতে।
এটা দিয়ে আপনি যখন এই মুরাদের পেছনে আঘাত করলেন তখন কি দাঁড়ালো?
সেটা ও পড়ে গেল, পিছনে তাকালো পড়ে গেল। পরে আমি এক দৌড়ে আমি আমার নানি বাসায় চলে গেছি, আমার নানি বাড়ি হচ্ছে ঢাকা ইসলাম।
এক দৌড়ে ঢাকা চলে আসলাম?
আমি এক এসে চলে আসছি ঢাকা, আমি যে পোশাকে ছিলাম সেই পোশাকে আমি ঢাকা চলে।
তখন আপনি ফরিদপুরে ছিলেন?
না, রাজবাড়িতে।
রাজবাড়ি ছিলেন? রাজবাড়ি থেকে
আমি ঢাকা এসে ইসলামে ইসলামপুরে চলে আসলাম।
এখানে দৌড় দিয়ে এসছেন নাকি অন্য কোনো যানবাহন?
গাড়িতে।
ও তাই বলেন, সেটাই বলছিলেন আর কি। ওকে, সন্ত্রাসের শুরুটা কিভাবে হয় দেখুন। আচ্ছা, আপনি যে মারামারি করছিলেন, আপনি মার খাচ্ছিলেন, আপনার বাবা ওর সাথে জড়িত হয়ে গেল। আমি সাধারণত যেটা বুঝি যে নিজের সন্তানকে যদি কোনো ছোট কোনো বাচ্চা যদি প্রহার করে তাহলে সেই সন্তানকে বাবা হিসেবে তাকে গিয়ে ডিরেক্টলি না চার্জ করে তার বাবা মাকে বলা উচিত, তার অভিভাবককে বলা উচিত। এই যে আপনাকে শাসন করতো না আপনার ফ্যামিলিতে?
হ্যাঁ, আমার বাবা আমার বাবা অনেক শাসন করতো, আর বাবা থেকেও নাম্মু বেশি শাসন করতো। বাবা তো আমাকে ভালোবাসতো, কিন্তু আমার নাম্মু বেশি শাসন করতো।
চারপাশের পরিবেশটা যদি খারাপ হয়, সেখানে আসলে সন্তানকে বড় করে ভালো করে মানুষ করে তোলাটা খুব ডিফিকাল্ট। হ্যাঁ, আপনি ঢাকায় চলে আসলেন, কার বাড়িতে আসলেন জানো?
সেটা আমার নানিদের বাসা।
নানিদের বাসা?
নানিদের বাসা থাকতাম, পরে মামারা বলে কি হয়েছে তোমার? বললাম না না, আমার একটু বাড়ি থেকে আমার আব্বু মারছে। তখন তো টেলিফোন এত, মানে আমার বাড়িতে এত টেলিফোন ছিল না, আমার আব্বু একটা ফোন ছিল, কিন্তু নানি বাড়িতে কাউকে ফোন ছিল না। অনেক দিন থাকার পর আমার আব্বু তোমার বাড়িতে খোঁজ করতেছে, আর আমার নামে একটা মামলা করলো। ট্রেনে থাকা অবস্থা না, একটা মামলা করলো,
পরে আমি চলে গেলাম
গাড়িতে করে রাজবাড়িতে। রাজবাড়িতে যাওয়ার পর একটা সালিশ, পরের দিন সালিশ। আমার বাবা আমাকে বোঝাচ্ছে, দেখ বাবা যা করছি ভুল করছি, জীবনে এগুলো করিস না, তুই কোপ দিছিস, কবি আমি অন্ধকারে দেখিনি, কোপটা দিছি আর আপনি আমার মাফ করে দেন। একথা বলে আমার বাবা আমার শিখা দিচ্ছেন, তাই বলছি। আমি চেয়ারম্যান আমাকে, আমি বলছি দেখেন আঙ্কেল, আমি তো দেখিনি আর আমি অন্ধকারে ছিলাম, আমি বুঝতে পারিনি কোপটা লাগবে এরকম, আপনি আমাকে মাফ করে দেন। বলেছি পরে চেয়ারম্যান বলে মাফ তো করা যায় না, তুই যে কাজটা করছিস সেটা তো মাফ করার মতো না, পরে 7,000 টাকা জরিমানা করলো। পরে দেওয়ার পরে আমি যার মতো আমরা চলতেছি, আমার মতো আমি চলতেছি। পরে বাবা বলতেছে তোর লেখা করা হবে না, তুই আমার ব্যবসা কর। এর ভিতরে আমার বাবা বলে ব্যবসা করতেছে, চলছে বাস টিরা, তারপর যে কোনো একটা মানে বিজনেস করতেছে, একটা মানে বিক্রি করা টায়ার টুয়ের, মানে যে কোনো বিক্রি করতেছে। তারপর তো বলে তোর দরকার নাই, তুই পড়াশোনা বাদ দে, তুই আমার ব্যবসার দিয়ে চলে আয়, তোর কোনো পড়াশোনা দরকার হবে না, তোর পড়াশোনাটা হবে না, তুই শোরুম আছে আমাদের, অটো, তারপর হচ্ছে মাইকো, এখানে শোরুম আছে, মোটর সাইকেলের শোরুম আছে, মানে শেয়ার ব্যবসা। তো আমার বাবা ঢাকায় যেত, আমার দোকানে বসতো, আর 4 জন কর্মচারী আছে, তাদের দেখাশোনা, তাদের বেতন দিতাম, আমি দিতাম। তো 4 দিন দোকানে বসার পরে একদিন দুদিন এরকম 6-7 মাস দোকান করছি, ব্যবসা করতেছি, বাড়ি আসতেছে যাচ্ছে, আব্বু মানে বাইরে যাচ্ছে, অনেক দূরে যাচ্ছে, ঢাকায় আসতেছে, যশোর যাচ্ছে, তারপর ইন্ডিয়া যাচ্ছে, মানে বাড়ি থেকে মাল টান কিনে এসে রাজবাড়ি শোরুমে দিচ্ছে, আমরা বিক্রি করতেছি। আমরা আব্বু বলতেছি, আমাদের ম্যানেজার ছিল, সেও মানে থাকে। এক অবস্থায় আমাদের দোকানের সামনে আমাদের রাজবাড়ি সদর জেলখানা, যেখানে পিছে একটা মেয়ে আমাদের দোকানের সামনে যে প্রতিদিন আসতো যেত।
ওকে, আর এদিকে আপনার লেখাপড়া সম্পূর্ণ বন্ধ?
সম্পূর্ণ বন্ধ।
প্রিয় শ্রোতা, আমরা একটা বিরতির ঘন্টা শুনতে পেলাম এই মুহূর্তে। আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2 এ। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আজকে এখানে রানা তার জীবনের অপ্রিয় সত্যগুলো স্বীকার করছে। সে একজন ওয়ারেন্টের আসামি, তাকে যে কোনো মুহূর্তে গ্রেফতার করা হতে পারে। তার জীবনের যে ভুলের শুরু বা অপরাধের শুরু, সেই ব্যাকগ্রাউন্ডে আমরা ছিলাম। আমরা ম্যাক্সিমাম সময় দেখে থাকি একজন অপরাধীর আপনা আপনি জন্ম হয় না, একজন মানুষ যেচে অপরাধী হয় না। আমরা আজ পর্যন্ত যাহা বলিব সত্য বলিব ইতিহাসে এমন একটা স্টোরি আপনাদের সামনে উপস্থাপন করিনি যে অপরাধী কিংবা যে অপরাধকারী নিজে যেচে শখের বসে অপরাধকে হাতে তুলে নিয়েছে। প্রত্যেকেরই ব্যাকগ্রাউন্ড, খুব শক্তিশালী ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হয় অপরাধের দিকে যাবার জন্য। 10 মিনিট পর আমরা ফিরছি, আর আজকের অতিথিকে দেখার জন্য আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradioFM89.2। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। রানা রয়েছে আজকে আমার সঙ্গে তার জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে। রানার কাছে আমি ফিরতে চাই, আর যারা রানার মতো তার জীবনের অপরাধগুলো ভুলগুলো লাখো মানুষের সামনে কনফেস করতে চান, এই অর্থে যে আপনার মতো করে কোনো অপরাধী সমাজে আর জন্ম না হোক, আপনার কাছ থেকে শুনে সচেতন হোক যে অপরাধ করলে আসলে আপনার মতো তারাও পার পাবে না, আপনি ফোন করতে পারেন আমাদেরকে। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09613-892-892। আমি আবারও বলছি 09613-892-892। এখানে ফোন করার পরে আপনি 2 চাপবেন, এরপর ফোনের নির্দেশনা অনুযায়ী আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন, এবং অবশ্যই আপনার সেল নাম্বারটি দিতে ভুল করবেন না। রানা, তারপরে আপনার দোকানের সামনে দিয়ে প্রতিদিন একটা মেয়ে যাওয়া আসা করতো?
হ্যাঁ, পরে আমি একটা মেয়েকে আমি দেখতাম, সে আমাকে দেখতো, এখন তো আমি কিছু বলতে পারি না, সে আগের ঘটনা। আমি একটা মেয়ের কিছু বলছিলাম, পরে আমার জরিমানা দিতে এসে, তারপর তো আমি কিছু বলতে চাই না। পরে ওই স্কুলে যেত, ও পড়তে ক্লাস এইটে, আমি ব্যবসা করি। আমি বললাম তোমাদের বাসা করি। পরে আমাদের দেশের জেলখানা পিছে, তো পরে তোমার নামটা কি? বলে রুমি, নাম হচ্ছে রুমি। পরে চলে গেছে। তার দ্বিতীয় দিন পরে আবার রাস্তাতে যাচ্ছে, ই করতেছে, আমি আর কেউ করি না, মানে কোনো কারণ কিছু বলি না, আগে ঘটনা মনে আছে, সেই ভয়তে আমি কারো কিছু বলি না। তার পরবর্তীতে সেই মেয়েটা আমার নিজের চেয়ে আমার দোকানে আসে, তখন আমাদের কর্মচারী ম্যানেজার কেউ আমার দোকানে আসেনি। তখন সকালবেলা ও কোচিং এ থাকা অবস্থায় আমি দোকানে, মানে একটা কর্মচারী আসছে, তখন সে হলো দোকান খুলতেছে, ঝাড় দিচ্ছে, আমি দোকানে বসে আছি। তো তখন মেয়েটা আসলো, আসে বলে আপনার ফোন নাম্বারটা দেন। পরে আমি বললাম আমার ফোন নাম্বারটা নেই, আমার দোকানের নাম্বারটা নিয়ে যাও। পরে দোকানের ফোন নাম্বারটা নিয়ে গেল, পরে আমাকে ফোন করছে, তার দিতে দিন পরে, দুদিন পরে ফোন দিচ্ছে, ফোন দিয়ে বলছে আমি রুমি। তো বলছি হ্যাঁ, রুমি তো চিনতে পারিনি, বলে আপনার সাথে কথা বলতাম এরকম, যেখানে আসা সামনে দিয়ে আসা যাওয়া করি, আপনি আমার চিনতে পারছেন? হ্যাঁ চিনতে পারছি। একদিন দুদিন কথা বলতে বলতে তার সাথে আমার একটা মানে প্রেমে একটা লাভ স্টোরি চলে আসলো।
মানে কি আপনাদের দুদিনের মধ্যে একটা ভালো লাগা তৈরি হলো?
হ্যাঁ, ভালো লাগা তৈরি হলো।
ওকে,
তারপরে থেকে আমি মানে ও আমার যেতে বলতো স্কুলে, ও গার্লস স্কুলে পড়তো, তো আমি যাইতে বলতে আমি যাইতাম। তারপর পার্কে ওদের দুবার গেছি পার্কে ওর সাথে ঘুরতে, থাকা অবস্থা আমার দীর্ঘ তিন চার মাস অনেকদিন ভালোই মানে দিনকাল যাচ্ছে।
ওকে, রুমির সঙ্গে?
রুমির সঙ্গে।
আপনার কখনো আফসোস হতো না যে আপনি ক্লাস টেনে পড়া অবস্থায় লেখাপড়া বন্ধ করে দিয়ে বিজনেসে চলে আসলেন, আপনার ফ্রেন্ডরা সবাই পড়াশোনা করছে, আপনার কখনো আফসোস হতো না?
আফসোস হতো না, আমার বাড়ি থেকে দিত না, কারণ হচ্ছে আমি খারাপ হয়ে খারাপ দিকে চলে গেছি। অলরেডি দুইটা আমার চলে গেছে সালিশে, তারপর থেকে মামলা মানে মামলা পরে উঠে নিয়েছিল, পরে মামলা খাইছে, এর থেকে বাবা বলছে পড়াশোনা করার দরকার নাই, পরে আমার নিজেও মন চাপ
জোর দিয়ে পড়াশোনা হবে না,
আমার দিয়ে পড়াশোনা আর হবে না।
ওকে ফাইন। হ্যাঁ, তো মেয়েটার সঙ্গে আপনার সময় ভালো যাচ্ছে?
ভালো যাচ্ছে। পরে সাড়ে তিন মাস পরে আমাকে একটা ফোন দিল। ফোন দেওয়ার পরে বলে তোমার সাথে কথা হচ্ছে, তুমি আসো। বলে গেলাম ওদের বাসায় রাত বাজে 11:30। আমাদের বাড়ি থেকে দূরত্ব অনেক ছিল, মানে আমার দোকানটার কাছাকাছি কিন্তু আমার বাড়িতে অনেক দূরে। তো পরে গেলাম বাসায় গেলাম, বাসায় যাওয়ার পরে রাত 11:30 সময় বেরোইল। বেরোনোর পরে বলে তোমার সাথে কথা হচ্ছে, বলে এখন পালাই। আমি বলছি আমি পড়াশোনা জানি না, এক প্রথম কথা আর আমার বাবার বিজনেস আছে, আমি এখন পড়ে যেতে পারবো না। ও বলে পরে কান্নাকাটি, এক কথা দিয়ে কথা আমার সাথে তক্ক থেকে লাগার পরে সে কান্নাকাটি করে বাসায় চলে গেল। পরে আমি চলে আসলাম, আসার পরে ওই পরের দিন ফোন দিয়ে আমার কান্না করেছে, তুমি আমার কিছু আমার বাড়ি থেকে বিয়ে দিচ্ছে, একটা ওই মেয়েটা নাই নেই। তখন বলতেছে আমার বিয়ে দিচ্ছে বাসা থেকে, যে কোনো একটা কিছু করো রানা, তুমি যে কোনো একটা কিছু বলো। পরে আমি করলাম, আমি এখন কি করবো, আমার বাড়ি থেকে জানতে পারবো না, আমার ক্লাস আমার ভাইকে আমার স্কুলে ভর্তি করছি।
মেয়েটা কোন কোন ক্লাসে পড়তো?
ক্লাস নাইনে উঠছে।
নাইনে উঠেছে। ওকে,
তখন বলে আমার যে কোনো একটা কিছু করো, আমি কিছু কিছু করতে পারবো না, কারণ হচ্ছে আমার জীবনটা আমার শেষ, আমার তুমি আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানো না, জানলে তুমি আমার ভালোবাসতে না। পরে বললাম সবকিছু বললাম, পরে তাও তোমাকে আমি ভালোবাসি, তোমাকে পালাইতে হবে। আমি বলছি আমি পারবো না। পরে ওর পরে তিন চার দিন কথা বলেন আমার সাথে, কথা বলার পরে চার দিন পাঁচ দিন পরে আবার সম্পর্কটা আবার গড়ে ওঠা, করার দরকার নাই, যখন ফ্যামিলিতে বিয়ে দেবে তখন বিয়ে করবো। আমি বললাম আচ্ছা সেখানে সমস্যা নেই, আমরা যখন বিয়ে ফ্যামিলি থেকে বিয়ে তখন বিয়ে করবো। বলে আচ্ছা। পরে আমার এরকম যাচ্ছে 15 দিন 16 দিন পরে, মনে আসতেছে না, মনে হয় 15 দিন 16 দিন পরে আমাকে ফোন দেয়। ফোন দেওয়ার পরে দেখো এমন একটা ছেলে আমাকে ডিস্টার্ব করতেছে, সেটা কি এরকম এরকম, নাম হচ্ছে রমজান। আমি জানলাম ভাই এর অবস্থা, আমার একটা ফ্রেন্ড আছে তো সেরকম একটা উত্তর করে, আপনি যদি দেখেন। বলে আচ্ছা ঠিক আছে আমি দেখবো না, আমি তাদের বাসায় যাই, বললাম আমার খালাতো ভাইদের বাসায়। পরে বললাম আসলে না আমি বলে দিয়েছি, সমস্যা নেই, আর কিছু বলবেন। পরে একদিন দুদিন তারপর আমার মাঝে মাঝে আমার কথা বলে, দেখো মানে এই সমস্যা আমার, এই সমস্যা করতে স্কুলে যাবো তো আমার হাত ধরে টান দিচ্ছে, এই যে মানে অনুভব করছে কর। পরে আমি বললাম দেখো তোমার আমি যা করো আমি করতেছি। পরে ছেলেটারে আমি করলাম 7-8 দিন পোলা করে আমি ভাড়া করলাম প্রথমে। ভাড়া করার পরে বললাম তোমার নাম কি? রমজান। ও কিরাম খেলতেছে। তোমার নাম রমজান? হ্যাঁ। তুমি রুমিরে কি চেনো? প্রথমে বলে চিনি না, পরে বলে চিনি। তুমি ওই মেয়েটাকে ডিস্টার্ব করে কেন, বা তোমার কি হয়? আমি বললাম আমার গার্লফ্রেন্ড হয়। পরে বলে আমারও গার্লফ্রেন্ড। আমি বললাম তোমার গার্লফ্রেন্ড হয় মানে? সে আমাকে তোমার নামে কমপ্লেন করলো, তুমি বলছো তোমার গার্লফ্রেন্ড হয়। পরে এক কথা দেখাচ্ছি আমার তা করতে গেলে, পরে আমি ওর কিচ্ছু বলি। পরে চলে আসে, চলে আসার পরে সে আমাকে ফোন দেয়, তুমি কিছু বলছো? আমি আমি কি বলবো, তোমার মনে হয় বয়ফ্রেন্ডটা কয় না, আমি ছেলেটা ঘৃণা করি, আমি ওকে ভালোবাসি, ওই ছেলেটা বলে রাজনীতি করতো। সেটা তারপরে বললাম আমি ঠিক আছে বিষয়টা দেখতেছি। পরে আমি 7-8 দিন পরে আরো 20-25 জন পোলাপড় নিয়ে গেলাম। করে পরে আমাদের এলাকা পাশের এলাকা পোলাপন নিয়ে আমি গেলাম ওদের এলাকায়। যেটা ওই ছেলেটা আমি পাইছি দুজন, দুজনের একজন হলো মারছি, যেটা অপরাধ করেনি তাকে আমি ছেড়ে দিচ্ছি, আর যেটা অপরাধ করছে আমার সাথে তখন তার আমি দিদম মারা মারছি। মারার পরে মানে লাঠি দিয়ে বাইরে বাড়িতে বাড়িতে মানে ওরা হাত ভেঙে গেছে, হাত ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে সে তো ওর মাকে আমরা মধ্যে চলে আসলাম। চলে আসার পরে চলে এবার একটা সে বললো একটা সালিশে বসাবে
ওখানে, আরেকটা সালিশে,
আরেকটা সালিশ বসাবে। সালিশ আমার দিয়ে হলো আমাকে জরিমানা করলো 2,000 টাকা। হাত ভেঙে গেছে এর জন্য ট্রিটমেন্টের জন্য সদর হাসপাতালে ভর্তি ছিল, সেটার জন্য ট্রিটমেন্ট করার জন্য ই করার জন্য 2,000 টাকা। পরে আসে আমি যেমন দিন পর যাচ্ছি এরকম আমার সাথে ভালোই সম্পর্ক যাচ্ছে, একদিন দুই দিন এরকম যাওয়ার পরে আমার সাথে আরো ভালো এরকম রমজান নামে যে ছেলেটা সে ভালো সুস্থ হয়ে গেছে, সে আবার উত্তপ্ত করতেছে মেয়েটার। সে আমার আবার ফোন দিয়ে বলতেছে এই অবস্থা দেখো আমার আবার ডিস্টার্ব করতে তুমি কিছু বলছো তাও কিছু হয় না, আবার বলতেছে
মানে রুমি আপনাকে,
হ্যাঁ আবার বলতেছে। পরে আমি সিলেট নিয়ে গেলাম, সিলেট নেওয়ার পরে আমার বন্ধুরে বললাম বন্ধু এই অবস্থা আমি কি করবো এখন, তো ওই ছেলেটা শুদ্ধ আছে ছেলেটা মেরে ফেলি,
ছেলেটাকে মেরে ফেলি,
মেরে ফেলি। পরে বললাম দেখ দোস্ত মেরে ফেললে তো আমাদের অনেক কিছু, আর আমার তো দরকার নেই মারামারি দরকার, ওর একটা উচিত শিক্ষা দিয়ে দিই, কারণ সে আগেরবার মারছি ওর শুদ্ধ হয়নি, এবার উচিত শিক্ষা দিয়ে দিই। পরে কি করবি, আমার একটা বন্ধু বলে চল তাহলে এসে সেলুনে যাই, সেলুন থেকে একটা ইয়ে খুর পাওয়া যায় মানে সিট করার জন্য, তুই একটা চুরি করবি আমি একটা চুরি করবো, ওই খুর দে তারপর হচ্ছে ওই ছেলেটাকে মারবো, কারণ আমাদের কাছে অস্ত্রপাতি নেই। বলে আচ্ছা ঠিক আছে। পরে আমরা এরকম গেলাম 7-8 জন গেলাম, এরকম একটা বুড়া লোক তো মানে চুল কাটতেছে, আমার ফ্রেন্ডের চুল কাটতেছে, আমরা দুইটা দুজন ইয়ে নিয়ে নিলাম খুন নিয়ে নিলাম চুরি করে। চলে আসার পরে আমার ফ্রেন্ড আমি ওর খুঁজতেছি খুঁজতেছি কোনো এলাকায় পাচ্ছি না, খুব খুঁজতেছি ওরে পাই।
ওকে
পরে দেখি কি ও রাস্তা দিয়ে যাচ্ছে রিক্সায় করে, পরে আমি রিক্সা থামাইলাম এই দাঁড়ানোর পরে আমরা 3 জন ছিলাম, দাঁড়ানোর পরে আমি রিক্সাওয়ালা ভাড়া দিয়ে দিচ্ছি এই ভাই আপনি চলে যান, রিক্সাওয়ালা ভাড়া দেওয়ার পরে তুই নাম তার কি হয়েছে, আমি বলে কি হয়েছে মানে আমার উপর গরম নিয়েছে, গরম নেওয়ার পরে কোনো কথা নেই ওর আমি পেটে পড়ে দিচ্ছি, ও পেটে ফেলে দিয়েছি দুইটা দুইটা পর, তারপরে পিঠি দিয়েছি আবল তাবল কোপ দিয়েছি, পিঠি পড়ে গেছে আবল তাবল কোপ কোপ দেওয়ার পরে পরে শুনতে পারি মানে পেটে মানে ভরি 18টা সিলে লাগছে আর পিঠে লাগছে 45টা।
মানুষের ক্রেজিনেস কতটা জঘন্য হতে পারে। ওকে তারপর
তারপরে আমাকে আমার নামে একটা মামলা করলো, মামলা করার পরে এরকম মামলা আমি বাড়ি থেকে আমার চলে আসলাম পলাতক, আমাদের চাকরি বাসায় চলে গেলাম অন্য বাসায় চলে গেলাম, চলে আসে থাকার অবস্থায় সে আমার তো মানে মামলা করার পুলিশ আমার যাচ্ছে বাড়িতে এই অবস্থায় যাচ্ছে। পরে আমার সাথে আমার রুমি কথা হয় কন্ট্যাক্ট হয় যে রুমি এই অবস্থা রুমি, পরে আমার এই কয় তোমাকে আমি ভালোবাসি না,
কেন
কেন ভালোবাসি না তুমি ওকে মারছো এরকম ভাবে মারছো কেন, আমি বললাম তুমি তো আমার বললাই এরকম সহ্য হচ্ছে না, তুমি যে কোনো একটা কিছু করো আগে, তোমার তো আমি মারলাম মার আগে কিছু করলাম পারলাম না তারপরে আমি কুবাইলাম, তুমি এখন না বলছো কারণটা কি, না তোমাকে আমি ভালোবাসি না। পরে ওর তো গালাগালি করলাম, পরে অনেক কিছু বললাম, পরে বাসায় যেতে গেলাম, পরে ওর আব্বা যে আমার অনেক কিছু বললো, পরে আমি যেতে পারলাম না।
আব্বা মানে
রুমির আব্বা
কি বললো আপনাকে,
এই ছিল তুমি এখানে আসছো কিসের জন্য, আমি বলেছি আমি রুমির সাথে কথা আছে, রুমির সাথে কোনো কথা নেই তুমি এখন বেড়ে যাও, তুমি যখন না যাও তোমাকে নিয়ে পুলিশ দিয়ে ধরাই দেবো,
তখন তো আপনার মানে মামলা হয়ে গেছে,
হ্যাঁ অনেক মামলা হয়েছে মানে এসে আবার পুলিশে হুমকি দিচ্ছে আমার
সেকেন্ড টাইম মামলা,
হ্যাঁ আমি বলছি আপনি পুলিশ নিয়ে আসেন সমস্যা কি, আর আমার কাক করছিল আমার পুলিশ ছোট ছোট পুলিশ ছিল, আমি তো ভয় পাতাম না, ওরা আমি বলছি নিয়ে আসেন পুলিশ, পরে ঠিক আছে তোমার না তোমার বাপের ফোন দিচ্ছি আমি, কিন্তু আমার বাবার এলাকা আমার নায়ক নাম দিল সবাই চেনে, আমার আমার বাবার নাম দিল আব্বা আমার দাদু ছিল মাতুব্বর ছিল তো সবাই আমার চিনছে মানে আমার বাবা দাদা সবাই আমার বুঝছি সবাই চেনে।
ওকে
পরে এখান থেকে না যাও তোমার বাবার ফোন দেবো, পরে আমি বাবার একটু ভয় পাই, পরে আমি চলে আসলাম ওইখান থেকে, আসার পরে আমি রুমির আবার ফোন দিলাম রুমি এই অবস্থা তুমি এই কাজটা করলে কি হয়ে জানো, পরে কিছু বলে না কারণ তোমাকে আমি তোমার মতো অপরাধ ছাড়াকে আমি ভালোবাসি না। পরে আমি জানতে পারি কি ওর হচ্ছে ভালোবাসা, কারণ একটাই যে ও আমাকে ব্যবহার করছে, ব্যবহার করছে কিরকম ভাবে, ও ছেলেটা ওর চাচ্চু একটা বোন ছিল ই করছে সুইসাইড করছে, রমজানকে ভালোবাসতো রমজান না করছে মনে প্রেম প্রতারণা করছে এই জন্য ওই মেয়েটা সুইসাইড করছে মানে রুমের চাচ্চু পান, আর রমজান রে মানে ই করানোর জন্য মানে মারার জন্য আমাকে ব্যবহার করছে।
ওকে ওকে
তারপরে আমাকে ব্যবহার করছে, আমি ওর বান্ধবীর কাছ থেকে শুনতে পাই যে আপনাকে ভালোবাসবে কেমনি, আপনি তো ব্যবহার করছে আমি কোন ধরনের ব্যবহার করছে, সে কয় আপনি এরকম এরকম অত মেয়ে মানুষ কিছু করতে পারবে না এর জন্য আপনার যে ব্যবহার করছে এর যে মারাইছে।
ঘটনাটা কি ছিল আসলে এই ছেলের কারণে কেন সুইসাইড করবে,
সুইসাইড করছে কারণ হচ্ছে যে সে হচ্ছে প্রেমের প্রথমে প্রেম বিয়ে করে নাই, তারপর ওর সাথে মানে শারীরিক সমস্যা ছিল মানে পেটে মানে বাচ্চা ছিল গর্ভবতী ছিল
কিছু একটা কমপ্লেক্সিটি ছিল,
হ্যাঁ
এবং যেটার জন্য মূলত আপনি যে ছেলেটাকে মারধর করছেন সেই ছেলেটা দায়ী,
হ্যাঁ সেটা,
এবং তার ভাষ্য অনুযায়ী মানে যে মেয়েটার কাছ থেকে আপনি শুনছেন তার ভাষ্য অনুযায়ী আলটিমেটলি আপনাকে সে লাভ করেনি কিন্তু আপনাকে দিয়ে
ব্যবহার করছে,
রমজানকে পিটিয়েছে
পিটিয়েছে
মারধর করেছে ব্যবহার করেছে
ব্যবহার করছে। তারপরে আমি সদর হাসপাতালে গেলাম, পরে ওরা বললাম ভাইয়া তোর আমি যাইনি এরকম রমজানের কাছে গেলাম তোর তো যাই না তোর আমি মারছি তুই আমার মাফ করে দে, ও তোমার রাগে মারবে, ফারো আমারও মারবে। আমি বলছি ঠিক আছে তুই আমাদের মারলি মার, আমি তো জীবনে কোনো ই করিনি, তুই তোর যে কটা পোজ দিয়েছিস তুই আমার পোজ দে। সে তখন হাসপাতালে পরে বলেছে না এরকম হবে না, ও আমার তো মারার জন্য পরিকল্পনা। পরে আমি কি করলাম, ওরে আমার বাড়িতে আমার অ্যাকাউন্টে কিছু টাকা ছিল, মানে বাবার থেকেও কিছু নিয়েছি, তারপর তোমার দোকানে কিছু ছিল, আব্বা বাইরে গেছিল, পরে মানে ঢাকায় আসছিল মানে মাল কেনার জন্য, আমি ক্যাশের টাকা নিয়ে ওর আমি ট্রিটমেন্ট করি, মানে ওর যাতে যা সমস্যা লাগে ওর বাড়ি থেকে আমি চালাইছি, তারপর অনেক কিছু সমস্যা মানে সমাধান করাইছি, ওষুধ টষুধ যা একদিন লাগে চালাইছি। পরে আমি ওরে আমি রুমিরে ফোন দিয়েছি, রুমি এই অবস্থা তুমি যে আমার ব্যবহার করছো কামটা কিন্তু ঠিক করলো না। পরে বলছে ঠিক যা করছি করছি, তুমি জেনেই তো গেছো আর কি করবো আমার। তখন মেয়েদের প্রতি আমার ঘৃণা হইলো।
প্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত এক ধরনের অপরাধ ওর জীবনে আমরা দেখেছি, ক্রেভিনেস, এখন আরেক ধরনের অপরাধ আমরা দেখব এবং সেদিকেই আমরা ঢুকে যাচ্ছি। বলুন তারপর।
তারপরে আমি বললাম তোকে আমি ঘৃণা করি, তোকে আমি লাভ করিনি, তোরে আমি দেখি না। পরে আমি ওরে আমি মানে কেমন বলবো, ও আমার জামা ক্ষতি করছে, আমার এত টাকা পয়সা লাগাইছে, আমার এত এলাকার মানুষ আমার করছে, আমি এত বড় মানে একটা আমি এরকম করলাম তো আমি তোরে দেখি নেবো। পরে আমি ওর পিছনে পোলাপন লাগাই দিলাম, ও কখন কোন সময় যায় কোন সময় কি করে আমি ওটা সব খেয়াল করবি। পরে রাখার পর সব খেয়াল করছে, ও একদিন হলো দূরে এক জায়গায় পার্কে বেড়াইতে গেছে, তখন ওরা আমি খুব বেতলে মার দিই, মানে অন্য মুন্না মানে কেউ ছিল না আশপাশে আমরাই ছিলাম, তো পরে আমরা একটু মার দিই, মানে মার দেওয়ার পরে অন্য মুন্নার ওরে ই করে বাঁধি, গাছের সাথে বাঁধি, বাঁধার পরে আমি ওরে পিটাই, পিটনের অবস্থা তুই আমার এই কষ্টে করলি কি সেই জন্য, তোমার এত মান সম্মান ছিল তুই আমার এত কি করলি, এত টাকা লাগালি কি সেই জন্য, এই ফলটা এত করেছ তুই আমার আগে বলতে কি আমার ভালোবাসিস না।
ওকে,
পরে পিটানোর পরে পরে এলাকা মানুষজন চলে আসে, তাহলে ওখান থেকে পলা চলে আসে।
মেয়েটা কিভাবে গাছের সাথে বেঁধে আপনি পিটান?
হ্যাঁ পিটন।
আচ্ছা, আপনার কাছে কখনো মনে হতো না যে আপনি কাজগুলো করছেন খুব নৃশংস, একজন মানুষকে পোজ দিয়ে যাচ্ছেন, ভুড়ি ফুড়ি বের করে দিচ্ছেন, দু দুটো মামলা হয়ে গেল আপনার এই বয়সে, তিন চারটা সালিশ হয়ে গেল, আপনার কখনো মনে হয়নি যে আপনার এগুলো কাজগুলো এগুলো ভয়াবহ দুর্ধর্ষ এগুলো করা
উচিত? তখন তো কোনো মাথায় কোনো সেন্স আসেনি।
আচ্ছা, সেন্সই আসেনি?
হ্যাঁ, যে আমার যখন আমার ভালোবাসা নেই ওরা আমি দেখে নেবো, সেই মানুষ তখন সেই মাথায় কাজ করছে।
প্রতিহিংসা এবং একের পর এক প্রতিহিংসায় জড়ানো। ওকে বলুন তারপর।
তখন আমি পিটাই, তো পিটানোর পর আমি পলায় চলে আসি, চলে আসার পরে তখন ওই মেয়েটা বাড়িতে চলে যায়, মেয়েটা কখনো বলে না যে আমার ও পিটাইছে, মানে এরকম কিছু বাসায় কিছু বলে না।
বাসের সঙ্গে যখন বেঁধে পেটালেন, এই এই ঘটনা তো আশেপাশের লোকজন দেখে ফেলার কথা।
হ্যাঁ, দেখে ফেলায় তো আমি কোন থেকে পলাইতে চলে আসি।
আচ্ছা,
চলে আসার পরে সব মেয়েটা পরে বাসায় পৌঁছাই দিয়েছে, বান্ধবীর ফোন দিয়েছে, বান্ধবীরা গেছে, পরে এলাকার মানুষ আসেনি, ওর বান্ধবীর সাথে করে ও বাসায় চলে আসছে, ওর বাসা থেকে জিজ্ঞেস করছে কি হয়েছে, ও জিজ্ঞেস বলছে কি আমার মানে আমি বাসে উঠতে যেয়ে পড়ে গেছি।
আচ্ছা,
কিছু হয় না, আমার এক বড় ভাই আছে, তাকে আমি এখন আমি বাড়িতে যাইতে পারছি না ভয়ে, আমি এরকম কাজ করছি, আমি যাই না, আমি মনে করছি যে বলে দিছি আমাদের বাসায় কমপ্লেন করছে এরকম গাছের সাথে পিটাইছি, আমি বাড়িতে যাচ্ছি না। আমি এক ফ্রেন্ডের বাসায় থাকতেছি, ফ্রেন্ডের বাসার নাম হচ্ছিল আজগর, তাদের বাসায় থাকতেছি, সে হচ্ছিল নিশা টাইপ করতো, সে আমার প্রকাশে কেউ জানতো না, আমিও জানতাম না, আমার সাথে ফ্রেন্ড কিন্তু আমি এত জানতাম না, ও এত নিশা করতো। পরে আমরা রাতে ঘুমাই আসি, অন্য উঠে দেখি ই খাচ্ছে, মানে ড্যান্ডি আছে না, ড্যান্ডি খাচ্ছে। আমি তখন ড্যান্ডি আমি নাম তো শুনি আমি জানি না, কিন্তু কখনো আমি দেখিনি ড্যান্ডি, ড্যান্ডি খাচ্ছি, মানে পলের ভিতর ঢুকে নিয়ে ফু পারতেছি। পরে আমি বলি কি এটা কি রে, বলেছে না এটা এমনি খাচ্ছি, আমি বলে দেখি আমি কিন্তু বলে দেবো তোর বাসায়, তুই খায়া দেখ। পরে খায়া দেখি আমার পরের দিন আমার দুদিন চেঞ্জ ছিল না, পরে আমার বাবা মা আমার খুঁজতেছে আমার পাচ্ছে না, পরে আমি এরকম এরকম আমার ফ্রেন্ডের বাসায় রয়ে গেছে। তারপর থেকে ও আবার কি করছে, চল বন্ধু একদাতে ঘুরে আসি, এখন কি আমার এখন টাকা পয়সা নাই, আমার বাড়ি থেকে টাকা ফেরত দিচ্ছে না, কি করবো তাহলে, এখন আমি চলতে থাকব।
জি,
এখন ও আমার ড্যান্ডি খাওয়া শিখাইছে, এখন আমি কি করবো, এখন আমুল তাহলে ড্যান্ডি খাবো, টাকা পাবো কই, তাই বলে চল আজকে একটা চিন্তাই করবো,
চিন্তাই করবো।
হ্যাঁ,
ওকে,
আজকে কিভাবে চিন্তা করবে, ধরা পড়লে তো মানে অনেক সমস্যা হবে, তখন কি হবে, তো বলে না সমস্যা, তুই ধরে পিছিয়ে থাকবি আমি আগে থাকবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে। ওগুলো আমাদের সাত আটটা ফ্রেন্ডের ভিতরে ও ছিল লিডার ছিল, মানে নিশা করতো, তারপর সে মানামি একদিন লাগলো ওর কাছে গিয়ে বলতাম, দোস্ত এই সমস্যা হয়েছে, মানে যা এভরিথিং যা সমস্যা হয়েছে ওর কাছেই বলতাম, আজগর নাম। তারপর ছিল মুরাদ, তারপর হচ্ছে আমরা, এই দুজন আজগর না থাকলে মুরাদ।
আচ্ছা,
তারপরে এরকম এরকম চল চিন্তাই করবো। পরে ওরা চার পাঁচ জনের ফোন দিল, ওরা আবার কি করছে, ওদের আবার দাদুর আবার কষাই কষাই, ওর দাদুর মুরাদ দাদুর কষাই কষাই হচ্ছে, ওরা হচ্ছে কষাই গেলে কিছু চাপাটি কিছু ছুরি মুড়ি নিয়ে আসছে। আমি চিন্তাই করবো,
প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা শুনতে পেলাম আমরা, আজকে একটা দুর্ধর্ষ এপিসোড আপনাদের সামনে আমরা হাজির করছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। আজকে যেই অতিথি এখানে কনফেস করছে সে রানা, এবং সে একজন ওয়ারেন্টের আসামি, সে যে কোনো মুহূর্তে গ্রেফতার হতে পারে পুলিশের হাতে, এরকম একটা রিস্ক নিয়ে সে আমাদের স্টুডিওতে এসে তার জীবনের অপ্রিয় সত্যগুলো লাখো মানুষের কাছে কনফেস করছে। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে ঠিক রাত 12:06 আবারও ফিরবো। আপনারা যদি তাকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/
ABC Radio FM 89.2. মানুষকে জানিয়ে যাবার জন্য একজন মানুষ যখন অনুতপ্ত হন তার জায়গাটি থেকে তার চেয়ে বড় সাজা আর কেউ দিতে পারে না কারণ আমরা জানি যে একটা কথা প্রচলিত আছে মানুষের সবচেয়ে বড় আদালত হচ্ছে তার বিবেক। হ্যাঁ, সেই জায়গাটি থেকে আমরা অবশ্যই বলতে পারি যে রানা যে অপরাধগুলো করেছে সেই অপরাধের জায়গাটি অত্যন্ত অত্যন্ত গর্হিত, কিন্তু তার বিবেক তাকে যে প্রতি মুহূর্তে শাস্তিটা দিচ্ছে সেটা অনেক অনেক বেশি অমার্জনীয়। আমরা প্রিয় শ্রোতা তার কাছে আবারও ফিরতে চাই এবং রানা সম্পর্কে আপনারা যদি আরো জানতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। ওকে রানা।
হ্যাঁ, তারপর আমি চাপাটি নিয়ে তারপর আমি মানে চিন্তা করতে গেলাম, আমি তারপর হচ্ছে মুরাদ, তারপর হচ্ছে রমজান, আমার সব ফ্রেন্ড হয়ে গেছে
মানে ড্যান্ডি খাওয়ার জন্য।
হ্যাঁ, ড্যান্ডি খাওয়ার জন্য আমি চাপাট জানতে গেলাম।
ড্যান্ডি এটা আসলে কি ধরনের ড্রাগ?
এই ড্রাগ হচ্ছে মানে কলের ভিতরে মানে একটা ফাস্ট,
ওই যে সাধারণত আমরা দেখি যে টোকা এরা
যেগুলো খায়। হ্যাঁ হ্যাঁ, সেটা তো আমি জানতাম না কখনো, আর দেখিও না কখনো।
প্রিয় শ্রোতা, আমরা এটা নিয়ে বিভিন্ন রকমের প্রতিবেদন দেখেছি আমাদের রেডিওতে এবং একই সাথে টেলিভিশন পত্র পত্রিকাতে এগুলো এসছে। আমরা অনেক সময় রাস্তাঘাটে দেখবো যে টোকাইরা এই পলিথিন মুখে নিয়ে বেধাস্তে টেনে যাচ্ছেন এবং এই ধরনের দৃশ্য আমরা দেখে থাকি। এটা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর বিষয়। হয়তো আমাদের যিনি এক্সপার্ট প্যানেল থেকে আজকে আছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর সাইকিয়াট্রিস্ট ডক্টর তাজুল ইসলাম, তিনি হয়তো বিষয়গুলো নিয়ে কথা বলবেন। ঠিক আছে, আমরা আবারও ফিরছি আপনার কাছে। হ্যাঁ বলুন।
তারপরে আমি পরে পরে খাওয়ার জন্য আমি চিন্তা করতে গেলাম, পরে একটা গাড়িতে উঠলাম, পরে বললাম তুমি কি যাবা? পরে বললাম হ্যাঁ যাবো। কোন জায়গায় যাবা? আমি পিছিয়ে দাঁড়াইছি, আমি ভয় পাই আর কিছু করতেও পারি না, সব করতেছে মুরাদ রমজান ওরা।
ওটা কি আগে থেকে করতো জিনিস?
সেগুলো করতো,
মানে রমজান মানে যে রমজানকে আপনি মারিয়ে দিয়েছেন সেই রমজান আপনার বন্ধু হয়ে গেছে।
বন্ধু হয়ে গেছে ওরা, যে যে হাসপাতালে যা ট্রিটমেন্ট করছি, তারপর যে এত আবৃত খরচ, আবার কাজ করতো, পড়াশোনা করতো না।
জি,
ওই দিন যাওয়ার পরে আমি চালাইছি, ওর আমার ফ্রেন্ড হয়ে গেছে। পরে একটা অটোরে বললাম তুমি যাবা? পরে বলছে হ্যাঁ যাবো। মানে আমাদের মিক্সি পাওয়া যায় রাজবাড়িতে, মিক্সিটা মানে অটো টাইপের। পরে বলেছে যাবো রাত বাজে 11:30। পরে গাড়িতে উঠলাম, ওঠার পরে সে 200 টাকা ছিলাম, বললাম 150 টাকা দেবো। পরে বলে আচ্ছা ঠিক আছে। পরে যাওয়ার পর যাচ্ছি যাচ্ছি, যাওয়ার পর লাস্ট পর্যন্ত আমরা গেছি, আমরা যে স্থানে যাওয়ার কথা রামকান্তপুর সোজা চলে গেছি। আমরা আগে থেকে টাইপ করে আসছি ওই জায়গায় যে আমি করবো, মানে বেটারটা মানে নামবো, নামার সাথে আমরা চাপাটি এটা ধরবো। আরও মানে 2-3 জন গোলাপন আগের থেকে সিট করে রাখা হয়েছে। পরবর্তীতে পরে আমরা গেছি, যাওয়ার পরে এখন আমরা ভাড়া দিয়েছি 150 টাকাই ভাড়া দিয়েছি। দেওয়ার পরে তখন হচ্ছে যখন অটোটা ঘুরে চলে আসতেছি, তখন আমার 3-4 জন গোলাপন আসছে, মানে আমরা চলে গেছি, মানে আমরা দাঁড়ায় আছি অন্য জায়গায়, একটু দূরে যে দাঁড়ায় আছি। যখন 3-4 জন গোলাপন সে আছে, আপনি কই গেছিলেন? আপনি এত রাতে কি করেন? বাবারাই আমি ভাড়া দিতে আসছি। আচ্ছা, আপনি আপনার পরে আমার বন্ধুদের চাপাটি দিচ্ছিল, তখন গলা বেশি ধরছে, বিছাটা অনেক কান্নাকাটি করতে, বাবা আমার টাকাটি নিও না, আমার পরের দিন কিস্তি আর চাউল কিনতে হবে, আমার বাসা কিনতে হবে। তখন আমার তখন মনটা খুব খারাপ হয়ে গেলো, আমি এতদূর আমার সাধারণত ড্যান্ডি খাওয়ার জন্য আমি টাকাটা নিচ্ছি, তখন আমি কিছু বললাম না। তখন টাকাটা নিয়ে নিল আমার বন্ধু, সিগারেট কিছু ছিল, তারপর কিছু টাকা ছিল, টাকা ছিল 700 টাকা, তারপর একটা মোবাইল আর এটা নিয়ে চলে গেলো। তখন তো আমার বন্ধু আমার টানতেছে, আমি তো দাঁড়াই আছি, মানে ভাবতেছি কি করলাম, একটা বিছানা চাল কিনতে হবে, আমি দাঁড়াই আছি। পরে আমায় নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে সব ভাগ বটার করতেছে, ভাগ বটার পরে আমাকে আমার পড়লো কত, 220 টাকা পড়লো একজনের ভাগে। পরে দেখি বেটা তো বসে বসে আমার এলাকায় একটা বাজার আছে, বাজার এসে কান্নাকাটি করতেছে। তখন পরে আমি কি করলাম, আইসি আমি আমার পিছিয়ে চলে আসলাম, আমি বললাম বাড়িতে যাবো, বন্ধুদের বলেছি বাড়িতে যাই। পরে বাড়িতে যাওয়ার কথা বলে আমি বাজারে চলে আসি, আমি টাকা দিই, আর আমার কিছু টাকা ছিলাম রিটার্ন করে, আমার যা টাকা নিয়েছি তার আমি আমার টাকা ফেরত দিয়ে দেবো, আমি টাকা নেবো না। পরে আমি বাজারে আসছি, এখন বাজারে আসার পরে এখন যদি চাচারি মানে অনেক মানুষজন গুছাইছি, পরে ভাবলাম আমি এখন যদি যাই তাহলে তখন আমার আমার ধরে ফেলবে। তখন আমি কি করলাম, বাজারে মানে উনি যে যাবে সেখান থেকে আমি দাঁড়াইছি, তখন আমি সেখানে দাঁড়াইছি, মানে উনি যে যাবে তারপর ওনার আমি ধরবো, টাকাটি দিয়ে দেবো। তারপর দেখি অটোওয়ালা আসছে, আসার পরে আমি বললাম তার সাথে দাঁড়ান, উনি আমার দেখে উনি আমার ভয় পেয়েছে, কয় বাবা আমার মাফ করে দাও বাবা, আমি তোমার কাগজে বলিনি বাবা, তুমি মাফ করে দাও। হ্যাঁ, পরে আমি বললাম বাবা আপনার আমি কিছু করতেছি না অঙ্কেল, আপনি দাঁড়ানি যাবেন। পরে দাঁড়াইছে, উনি তো ভয় ভয় আমার পা ধরতে যাচ্ছে, বাবা আমার ভুলে আইছে, আমি কাগজ কবে কই নিয়ে কবে না। ওরকম চাচা না, আসলে আমরা ভুল করছি, আপনার যে করে টাকা টাকাটা আপনি দিয়ে দিলাম। উনি কাছে 700 টাকা নিচ্ছিল, আমি 800 টাকা, আমার কাছে 100 টাকা বলে আমি পুরো আমার কাছে 200 টাকা পাখে ভাগে বেশি 600 টাকা দিয়ে 800 টাকা মোট দিয়ে দিচ্ছি ওনারে। আর মোবাইল সেটটা দেয়নি।
ওকে,
দেওয়ার পর উনি চলে গেছে। চলে যাওয়ার পরে এখন অস্ট্রেলিয়ান কিভাবে জানতে বলছে টাকা দিয়ে আমি দিয়ে দিচ্ছি। তুই ওই টাকা উনারে দিলি কিসের জন্য? তুই টাকা দিয়ে আমাকে এখানে দিতে, আমরা ডেন্ডি বেশি খেতাম, এক কথা দিবে তা আবার আমার ওই রঞ্জন আবার লাগে ঝগড়া। আমি বললাম যে টাকা দিয়ে তুই নিছিস, আমরা সাধারণত ডেন্ডি খাওয়ার জন্য তুই টাকাটা নেবো, আমি বাড়ি থেকে তুই নিতে পারি। আর তুই সাধারণত মানুষের চিন্তা করবো কিসের জন্য? ওরা আমার একটা দিকে তো আমার মার দেবো, ওরা 3-4 জন এক ছিল তো, ওরা সবাই ডেন্ডি খাবে, আমি খাবো না, এই জন্য আমার মার মারার পরে আমার খুব জেদ হয়ে গেল। কিরে একটা সাধারণ ডেন্ডির জন্য ডেন্ডি আমি আর জীবনে খাবো না, আর ওরা কেমনে খায় আমি দেখবো। পরে একদিন ওরা কোন জায়গায় কোন সময় কি করে আমি তো 2 দিনে জানা হয়ে গেছে। ওরা পাট মানে দেশে তো যে হচ্ছে পাট কাটে, পাট কাটে রাখার পরে এক জায়গায় এলান দিয়ে মানে রাখা হয়, রাখার পরে ওই জায়গায় ফাঁকা হয় ঘরের মতো, ওই জায়গায় ওরা খায়। তো পরে আমি এলাকার চেয়ারম্যান মেম্বার সবাই ডেকে নিয়ে আমি গেলাম, ওরা এই টাইমে সন্ধ্যার টাইমে খাচ্ছে, সঙ্গে সঙ্গে ধরে ওকে তো আতলে বাতলে মাছ মাথায় দিলাম। মাছ দেওয়ার পরে সে বললো রানা তোমার দেখে ফেলবো। পরে আমি বললাম যা বলে করিস, দেখ কথা দুই কথা চলতেছে এরকম। আমি পরে আমি ঢাকায় চলে আসলাম আমার মামা বাড়িতে, বললাম বাবা আমার পাঠাই দিছে, বলতে তুই এখানে থাকলে খারাপ হয়ে যাবি, তুই তো নানি বাড়িতে থাকি আর পড়াশোনা কর, তুই আবার পড়াশোনা স্টার্ট কর। বললাম আচ্ছা দেখি পড়াশোনা করা যায় কিনা। পরে আমি ঢাকাতে আসলাম, নবীনগর আসলাম, আমার নানাদের বাসা স্থানীয় ওখানে, ওখানে আসলাম। আসার পরে আমি ঠিক মতো চলতেছি, খাটতেছি, ফিরতেছি। পরে আমার মামা আপন মামা তখন সে আমাকে চয়েস করে, সে এখন পরে সে ইন্টারে পড়তেছে। তো তখন আমার একটা ফোন কেনা খুব আস্ত ছিল 2008 সালে, বাড়ি থেকে কিনে দেবে না, পরে আমার একটা মোবাইল কিনে দিল। তো কিনে দেওয়ার পরে আমি তো ভালোই মানে গান টান শুনতেছি, মানে ই করতেছি। তারপর মামা তো বোন বলতেছে তোমার নাম্বারটা দাও, আমি বলেছি ভাই বোন দিতে নিতেই পারে, প্রথমে দিতে চাইনি, পরে আমি একটা রং নাম্বার দিয়ে দিই। ও কি করছে অন্য জায়গায় ফোন চলে গেছে, ও মনে করছে আমার, ওর সাথে প্রেম মানে শুরু করছে। একটা ছেলে সেদের বাসা হচ্ছিল মানিকগঞ্জের ওদিকে, তারপরে দেখি মানে প্রেম করতেছে করার ভিতরে, পরে জানতে পারছি আমি। তখন আমাকে অনেক বকাবকি করে আর মামার কাছে বলে দেয় আব্বু রানা তো এই কাজটা করছে, কি কাজ করছে মানে কদিন পরে এই যে আমার এসে মানে রাতে ধরে বসে। আমি তো মামা তো আমার কিছু বলতে পারে না, কিছু বলার ই না পারে, বাবার ফোন দিয়ে বাবার ডাকছি, মা আমার আম্মু আসলো, আসার পরে আপনার ছেলে অবস্থা আমার মেয়ের এরকম অবস্থা, পরে আমার মেয়ের বিয়ে করতে হবে। আমার মামা তো ডাইরেক্ট ইচ্ছে দিচ্ছে আমাকে বিয়ে করতে হবে, আমার রান্না আমার আপনার বাড়ি কেউ ছিলেন না, আমার মামা হচ্ছে আবার চাকরি করে, তো ফ্যামিলি দুজন চাকরি করে। তো পরে বলছে আমি বাড়িতে আমার আব্বু কেউ ছিল না, তো আমার রান্না আমার এই কাজটা করছে,
মানে আপনাকে একটা ফাঁসিয়ে দিয়েছে,
ফাঁসিয়ে দিয়েছে মানে আমাকে বিয়ে করবে সে,
এবং এই জন্য
ফাঁসিয়ে দিয়েছে। পরে আমি তো না এটা তো মিথ্যে কথা, আমার আব্বু, আমার আব্বু যেতেই হোক আমার আমার কথা সত্য মন্ত, আমার সত্য মন্ত। পরে আমার বাবা বাবা তুই কি গোল কাজটা করছিস? আমি আব্বু না আমি গোলের কাজটা করিনি। আর আম্মু তো বলতেছে আসলে যাওয়াবার রয়েছে, মানে আমার আম্মু হচ্ছে আবার তুই আছে, মানে আমাদের থেকে আমার মামার হচ্ছে একটু বড় লোক, এর জন্য মানে রাজি হয়েছে, আসলে যা হোক যাওয়াবার রয়েছে তুমি ই করো, না তুমি বিয়ে করে ফেলো। আমার আম্মু আমার ডাইরেক্টলি আমার এই কথা বললো, আমি আম্মুর পর ক্ষিপ্ত হয়ে বললাম আর আপনার বিয়ে করবো না, আমি এখন বিয়ে করো আমার বয়স নেই বিয়ে করবো না। তখন বলে না তুমি তাহলে আমার বাড়ি থেকে চলে যাও, আমার আম্মু বলে দিস, আমার আব্বু বলেছে আমার আম্মুর সাথে আমার আম্মু আব্বুর ঝগড়া লাগলো, তুমি বাড়ি থেকে তোমার বোন ভাইয়ের ছেলে বিয়ে করবে বিয়ে করবো না, দেখে তুমি বাড়িতে চলে, এক পর্যায়ে আমার মা বাবার সাথে ঝগড়া লেগে গেলো, কারণ আমার আব্বুর দেশে চলে গেলো, আমি ওখান থেকে চলে আসলাম, আমি বাড়ি থেকে গেলাম না, আমি চলে গেলাম হচ্ছে কুষ্টিয়া তাপ্তির বাসা আছে সেখানে চলে গেলাম। যার কারণে মামা বাড়িতে আসতেছি না, এরকম সরকার আসতেছি না, তখন আমার একা ভাবলাম কি আমি যে জায়গায় যাই সেই জায়গায় কি আমার ক্ষতিগ্রস্ত হয়, আমার যেখানে আমার বিয়ে করতে হবে না এরকম কোন দিকে। পরে আমি বললাম দেখি না, এবার মেয়েকে দেখেই নেবো। পরে এখন কি করবো, টাকা পয়সা কামানো লাগবে, আমার বাবার টাকা অনেক টাকা দেখছি, আমার খুব একটা লোভ আসছে, মানে আমার বাবার অনেক টাকা দেখছি, আমি তো কিছু করতে পারি না, ম্যানেজার ছিল কিছু করতে পারি না, একটা লোভ আসছে, তাহলে আমার টাকা ইনকাম করতে হবে। তখন আমার একটা স্টুডেন্টের কাছে আসা মানে আমার ওই জায়গায় মানে স্বাস্থ্যবাদ ধারায় একটা স্টুডেন্ট হয়েছে, সে স্বাস্থ্য অস্ত্র ব্যবসা করত।
আচ্ছা ওকে,
অস্ত্রের ব্যবসা করতো, তারপরে আমি তার সাথে মানে সে আমার পক্ষে বলে নেই যে আমি অস্ত্রের ব্যবসা করি, তার সাথে বন্ধুত্ব মানে তখন আমি সিগারেট হালকা পাতা খাইতাম, তখন একসাথে দুই দিন কথা বলতে এসি, কথা বলার পর এক পর্যায়ে পরে আমি বলি দোস্ত এই সমস্যা আমার বাড়ি যে তোমার টাকা পয়সা রাখবি আমি মেয়ে দেখেই নেবো। বলে আচ্ছা ঠিক আছে তোর আমি একটা টাকা পয়সা রাস্তা দেখাই দেবো, এমন কিভাবে দেখাবি? বলে আচ্ছা দেখাবো না, একদিন দুই দিন দিলে আমার ঘুরায়। পরে একদিনকে আমার বললো চল অমুক জায়গা যাবো, তুই করো তোর বাবার থেকে 5,000 টাকা নিয়ে। কিসের জন্য আনবো? তা তোর আমি একটা জিনিস দেবো, তুই জিনিসটা রেখে দিবি, তারপরে তুই রাজবাহী নিয়ে বিক্রি করে দিবি। আমি কত দিন এবার কত দিবি বিক্রি করবো?
বলছে তিনি আগে নিয়ে আসবি তারপরে। পরে আমি বাবার সাথে মিথ্যা বললাম, আব্বু আমার একটা সমস্যা হয়েছে, আমার 5,000 টাকা দেন। বলছে 4,000 টাকা দিয়ে কি করবি, আর তুই তো শাশুড়ি বাসা আছে, তোর তো কোনো খরচ নাই, আর তুই তো কোনো সিগারেট টিকা খাস না, তোর খরচ কিসের? আমি বললাম না আব্বু, আমার একটা মানে একটা জিনিস সেট দেখছি, আমি বড় সেট দেখছি ল্যাপটপের মতো, আমি একটা সেট কিনবো। মিথ্যা কথা বললাম বাবার কাছে। পরে বললো ঠিক আছে, আমি তো পাঠিয়ে দিচ্ছি, অনেক কাউ তো মিনিট করার পর পাঠিয়ে দিল 5,000 টাকা। পাঠা দেওয়ার পরে তখন আমি ওর হাতে 5,000 টাকা দিলাম, তখন সে আমার একটা দিল, ছক্কা দিল।
ছক্কা?
ছক্কা
এটা কি জিনিস?
এটা পিস্তল।
মানে ছক্কা কি পিস্তল, কি ধরনের পিস্তল?
900 একটা নাম, আমি সঠিক আমি নাম জানি না, আমি কিন্তু বেশি ইউজ করিনি, আমি জানিও না। সে আমার দিল, বললো এটা 5,000 টাকা দিলাম, হাত এ হাত দিয়ে দিলাম, ও আমার দুদিন পরে আমার সেই ছক্কাটা দিল। এটা আমি বললাম, আমি তো দেখি না, বললাম এটা কি নাম? বলে ছক্কা। এটা যা করবে সেটা করবো। আমি বললাম এটার গুলি গুলি নেই, নাম হচ্ছে ডিসি। তারপরে বললাম জিসি তা পাবো কই, কয়েকটা আমার কাছে আছে, তুই 250 টাকা কিনতে হবে, আলাদা কিনতে কিনা লাগবে। পরে আমি 6টা কিনলাম, কেনার ভিতরে পরে আমি সব 6টা ঢুকালাম, ঢুকায় পরে আমি রাজবাড়িতে চলে আসলাম। আমার মা নিয়ে তো তুই যে ওরা আমার মারছে রমজান, তারপর হচ্ছে মানে মুরাদ ওরা আমার ধরে মারছে, ওরে আমি ধরে মানে একটা ফায়ার করবো, সেরকম আমার পরিকল্পনা থেকে আমি আসলাম। খুঁজে পাচ্ছি না, ওরা আমার মাইরে থেকে মানে ওরা একটু গাউট ঢাকা দিচ্ছে। আমি ওদের খুঁজছি, ভূপকে খুঁজছি, আমার ফ্রেন্ড সার্কেল সব ফোন দিয়ে নিয়ে আসছি, দোস্ত এক অবস্থা আমি বাড়িতে এসে তোরা সব আইসে আসে খুঁজতেছি পাচ্ছি না। এখন কি করবে? পরে এক বড় ভাই কিভাবে জানতে পারছে আমার কাছে রিভলভার আছে, কিভাবে জানতে পারছে? কোমরে দেখছে, মানে যেভাবে দেখছে ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে দেখছে। দেখার পরে সে আমার ফোন দিছে, আমি অমুক জায়গা গেলাম। তারপরে রানা মেয়েকে সত্যি কথা বলবো, কি বলবো তোমার কাছে রিভলভার আছে? আমি প্রথমে নাই বলছি, নাই ভাইয়া
আমি তখন চলে এসে আবার তুলে যাই কুষ্টিয়া।
তখন আমি বললাম, পরে দোস্তরে বললাম, দোস্ত এও সমস্যা, আমি তো ফায়ার করে আসছি, আমার বাড়ি থেকে মানে ইয়ে লাগতেছে। আমি ফায়ার যে করছে কে, সে আগে তো জ্ঞান হারা হয়ে গেছে, তো ঢাকায় নিয়ে একটু বলতে পারতো কে ফায়ার করছে। পরে আসে, পরে জানতে পারছে রানা ফায়ার করছে। তখন আমার নামে আর একটা মামলা হইলো, তিন নম্বর মামলা হওয়ার পরে আমার তো ভবগর পুলিশ খুঁজতেছে। আমি তো খুঁজছি, চলে গেছি এই অবস্থা। এখন পিস্তলটা আমি এখন আমার কাছে রাখবো না, আমি আবার বিক্রি করে দেবো। তখন কিভাবে করবো? পরে আমার একটা ফ্রেন্ড বলল ঠিক আছে, তুই বিক্রি করে দিবি, তুই তার আবার রাজবাড়িতে যা, তুই বাড়িতে যাবি না, কি অন্য এলাকায় যাবি। সেটা হচ্ছিল মাঠিপাড়া, একটা আমি এলাকার নাম আছে, সে এলাকায় যাবি, সে আমার আত্মীয়বাসায় সেই জায়গায় থাকতে ওই জায়গায় তোর পিস্তলটা নিয়ে যাবে।
আচ্ছা,
আমি বললাম আচ্ছা ঠিক আছে, 5,000 টাকা দেবে? সে বলছে 8,000 টাকা দেবে, 3,000 টাকা তো লাভ, তোর সমস্যা, তুই চলে যাবে। বললাম পিস্তলটা দিকে দিলে তো কদিন চলতে পারবো, ফিরতে পারবো, আর বাড়ি থেকে যেতে পারতেছি না, সমস্যা। পরে আমি গেলাম, যাওয়ার পরে আমি ওখানে থাকলাম 3 দিন। পরে একটা ছেলে আসলো, পরে সে আমার 8,000 টাকা দিল, পরে আমি তাদের রিভলভারটা দিয়ে দিলাম, দিয়ে পরে চলে গেলাম। সে এখন বড় ভাই আমার আবার খুঁজতেছে, এখন 8,000 টাকা যে দিচ্ছে 8,000 টাকা নিয়ে যাবে, সে চিন্তা ভাবনা। এখন দেখি এলাকা পোলাপান, দেখি সব গুছিয়ে গেছে, এখন 8,000 টাকা নেবে, পিস্তলটা নিয়ে নেবে আমার কাছ থেকে। তখন আমি কি করলাম, এলাকা থেকে আমি বাইরে গেলাম, পলায় রাখি, আমি পলায় চলে আসলাম। আসার পরে আমি চলে গেলাম, আমার হচ্ছে বাইরে গান দিয়ে আমাদের রাজধানী জেলায় অন্য এলাকায় চলে গেলাম। আবার জায়গা করে আরেকটা ফ্রেন্ডের সাথে পরিচিত হই, সে ফ্রেন্ডটা হচ্ছে গাজা টাজা মানে একদম মানে মেয়ে টাইপে বেশি, মানে রং নাম্বার প্রেম করতো, মেয়েদের সাথে ই করতো, ফিজিক্যাল রিলেশন করতো, এরকম টাইপের। তখন ওর সাথে পরিচয় হলো। পরে তো কলেজ জীবনে তো অনেক কিছু করলি, নিশা তো জিজ্ঞেস একটা করিস নি? আমি বললাম না, আমি জীবনে নিশা করছি হালকা পাতলা, একদিন গা দেখাইছি আর একদিন ব্র্যান্ডি খেয়েছি, তো আমি এটা করবো না। তারপরে লাস্টে তার তুই মেয়েদের কিছু দাও, আমি পরে মনে একটা রাগ, রুমি আমার সাথে এরকম করলো, আমার মামা তো বোন ভাই এরকম করলো, ওরা আমি মেয়েদের পর দেখেই নেবো। ও লাস্টে ঠিক আছে, রাজবাড়ি আমার এক আত্মীয় আছে, তুই তার সাথে প্রেম কর, প্রেম করতে পারলে লাভ আছে। আমি কোন জানালাম, এই মেয়েটা যদি বিক্রি করতে পারিস তো তোর অনেক টাকা লাভ হবে, তুই 50,000 টাকা পাবে। আমি ভাবলাম 50,000 টাকা তাহলে আমার কাছে তো অনেক বড়, তখন তো আমি এত টাকা চিন্তা মনে, এত টাকা একবার দেখিও নি, আব্বারে দেখি, আব্বার কাছে দেখি, কিন্তু আমার কাছে 1,00,000 টাকা আমি গুনিও নি একবারে। তখন মনে ইয়ে হলো, বললাম আচ্ছা সেই নম্বরটা দেয়, নম্বরটা দিল মেয়েটা। 2011 সালের ঘটনা, সে এসএসসি দেওয়ার পরে সে এবার কলেজে ভর্তি হবে, সেরকম একটা ফাংশন আসছে। সে তখন আমি নম্বরটা নিলাম, নম্বরটা নিয়ে ভালো প্রথমে কি আপনি, পরে আমি বললাম আমি হচ্ছে আমি রানার নামটাই বলি। পরে রানা কি করেন? আমি বলছি পড়াশোনা করতাম, এখন পড়াশোনা করি না, বিজনেসে আসি বাবার সাথে। বলে হ্যাঁ, এখন আপনি কার কাছে ফোন দিয়েছিলাম? আমি মেয়েটার নাম ছিল সুম। আমি বললাম আপনার কাছে ফোন দিয়েছি তোমাকে, মানে অনেক কিছু কথা বলে 10-12 দিন আমাকে অনেক বকাবকি করে।
আচ্ছা,
বকাবকি করার পরে আমি তার 11 দিন মাঝে সে আমাকে ফোন দেয়, আচ্ছা আপনার দিন আমার সাথে বকাবকি করছি, আমি যা বলেছি আমি বলেছি, আর আপনার দেখা খুব ইচ্ছা। আমি আচ্ছা দেখা হয়েছে, তাহলে তুমি আমার ই করো, তাহলে তুমি রাজবাড়িতে, ও রাজবাড়ি থাকতো কিন্তু একটু অন্য এলাকায়, তখন তো তুমি একটু ওই করো, আসো আমাদের এখানে। পরে দেখতে গেলাম, পরে দেখার জন্য গেলাম। এখন দেখা যাচ্ছে পরে দেখি ওদের এলাকা পোলা পান ও আমার চিনে, ভাই ভাই করে মানে অস্থির, ঠিক আছে মানে ভাই এরকম, মানে মেয়েটা আমার বুঝে ফেলেছে আমি কোন ধরনের ছেলে। তখন মেয়েটা বলে দেখো তোমার সাথে রিলেশন রাখবো না, কেন তুমি খুব বাজে ছিল, আমি শুনছি তোমার আমার এলাকায় এসে পোলা পান শুনছি তুমি অনেক খুব বাজে ছিলে, তুমি মানে অনেক টাইম মামলা খাইছো, তোমার অনেক কিছু করছো, আমি এইগুলো তোমার সাথে রিলেশন করবো না। পরে এক কথা দিয়ে কথা ঝগড়ার পরে পরে এক ধরনের পরে আমার সাথে রিলেশনটা হইলো। তারপর আমার তো মাথায় চিন্তাটা আমি বিক্রি করে ফেলবো, আমার চিন্তা আমার ৫০,০০০ টাকা লাগবে,
মেয়েটাকে আপনি বিক্রি করে ফেলবেন?
হ্যাঁ মেয়েটাকে আমি বিক্রি করে ফেলবো।
আপনি জানতেন এর আগে থেকে কোথায় বিক্রি করতে হবে?
আমি জানতাম ফ্রেন্ডের কাছে শিখছি, ও বলছে রিলেশন হওয়ার পর থেকে তুই আমারে বলবি তখন আমি যা করে আমি করবো।
আপনাকে কি আশ্বাস দিয়েছে সে যে কত টাকা পাওয়া যাবে কি করা
যাবে? ৫০,০০০ টাকা নিমিত্তে পাওয়া যাবে, সেটা বিক্রি করতে হবে রাজবাড়ি পতিতালয়ে।
রাজবাড়ি পতিতালয়ে?
হ্যাঁ
দৌলত দিয়ে বিক্রি করলে ৫০,০০০ টাকা।
হ্যাঁ এখানে নাম দৌলতদিয়া পতিতালয়ে,
দৌলতদিয়া পতিতালয়ে।
হ্যাঁ রাজবাড়ি পতিতালয়ে। তখন আমার সে ভাই এরকম বলে দিচ্ছে, পরে একদিন দুদিন রিলেশন করার পরে এখন মেয়েটার বলতেছে আমার সাথে পড়ায় বিয়ে করো, চলো আমরা ঢাকায় গিয়ে বিয়ে করবো, ঠিক আছে। একদিন ও রাজি হয় না, পরে এক বলতে সে রাজি হইল, অনেক কথা করে সে রাজি হইল। রাজি হওয়ার পরে সে আমার বলে আসছে ঠিক আছে অমুক তারিখে অমুক দিন, ওর বাবা ছিল পুলিশ,
বাবা ছিল পুলিশ,
পুলিশ
ওকে
পুলিশ, ও হচ্ছে তিনটা বোনে তিন নম্বর বোন, একদম ছোট।
কতদিন সম্পর্ক করেছেন মেয়েটার সঙ্গে?
মেয়েটার সাথে দীর্ঘ
আপনি এইরকম একটা মেয়েকে নিয়ে আপনি ধরনের বিজনেস এ যাচ্ছেন, তাকে সেল করে দেবেন, এই মেয়েটা যদি পরবর্তীতে আপনার হাত ছাড়া হয়ে যায় বা বের হয়ে যায় সেক্ষেত্রে আপনার জন্য কত বড় বিপদ আসতে পারে?
মাথায় কাজ করছে না তখন,
যা হয়েছে তাই আপনি তাই বলছেন এখানে, ফাইন। ও ভুল করলে ভুলের মধ্যে ভুল যা ছিল সেটাই বলছে এখানে, ওকে। হ্যাঁ বলুন। তারপর
পরে এক পর্যায়ে মনে কিছু কাগজ ইমিনিতে পরে আমরা রাজি করালাম, পরে আমার বন্ধুরে ফোন দিলাম, ফোন দেওয়ার পরে বলে তুই কোন জায়গায় আসছিস? আমি কোনো দোস্তের কোনো মন দিই কিন্তু কত সুমিত আমার সাথে পলে আসবে, তুই কি করবি? বলে আসাস ঠিক আছে আমি অমুক জায়গায় যাচ্ছি, একটা বাসা ঠিক করে রাখবো, ওই জায়গায় তুই রাত থাকবি, তুই আসতে করে সকালবেলা চলে আসবি, তার যা করার সে বুঝবো। আমি বলে আচ্ছা ঠিক আছে। পরে আমরা রাজবাড়িতে বাসে উঠলাম, আমার বন্ধু তো আগে চলে আসি, আসলে পরে সম্পূর্ণ রেডিমেডি করে রাখছে যে মানে রুম জায়গা কোন জায়গায় থাকবো কোন জায়গায় কি করবো সম্পূর্ণ রেডি, মানে ওই যে ডাকাতে বিক্রি করবে তার কাছে মানে কথা বলার ফাইনাল, আমরা যেখানে থাকবো রাত থাকবো সকালবেলা আমরা উঠে চলে আসবো।
ওকে
পরবর্তীতে আমরা চলে গেলাম, চলে যাওয়ার পরে মানে বাসে উঠলাম, উঠার পরে দৌলতদিয়া আমাদের রাজবাড়ি দৌলতদিয়া নামলাম, লঞ্চঘাট নামে আমরা অনেক অনেক সময় কাটালাম। পরে বলতে তুমি এখানে সময় কাটতো, তুমি ঢাকায় চলো, আচ্ছা আমরা তো আমার বাড়ি থেকে কাগজ পড়ে আনবে, আমার মিথ্যা আশ্রয় নিলাম, পরে আমার বাড়ি থেকে কাগজ পড়ে আনবে তুমি ওয়েট করো আমরা রাত্রি রওনা দেবো, রাতের বাসে রওনা দেবো। বলে আচ্ছা ঠিক আছে। সময় কাটতে কাটতে রাত বাজে আটটা বাজে গেল, আটটা বাজার পরে আমার ফ্রেন্ড আমার ফোন দিল ওকে তোরা ঢুক। পরে আমরা রেজিস্ট্রেশনে গেলাম, রেজিস্ট্রেশনে তারপরে পড়লি জনপল্লি দৌলতদিয়া, সেখানে আমরা একটা রুমে উঠলাম। ও আমার বলে তুমি এই রুম উঠলা কিসের জন্য? আমার সাথে অনেক ঝড়। আমি বললাম এখন রওনা দিতে পারবো না, আমার কাপড় মানে পোশাক আসে নেই, আমি এখন রওনা দিতে পারবো না, আমরা কালকে রওনা দেবো, ভোরের গাড়িতে চলে যাবো। বলে আচ্ছা ঠিক আছে। পরে আমরা রাতে থাকলাম, থাকার পর আমার ফিজিক্যাল রেজিস্ট্রেশনটা হইলো। ওরা রুমে রেখে আমি একটু বাইরে গেছিলাম, বাইরে গিয়ে আমি একটু কথা বলছিলাম, মানে পরে আমি খুব মানে বেটার মানে যে কিনবে সে আমার টাকা মানে আমার বন্ধু আমি আর যে কিনছে যে মহিলাটা সেই মহিলা তিনজন একসাথে আমরা কথা কথা বললাম এরকম এরকম, তুমি সকাল আমার শেখাই দিচ্ছে তুমি সকালবেলা উঠে চলে যাবা আর দেখো আমি করো, মানে মহিলাটা বললো জনপল্লী যে এটা সর্দার থাকে সে সর্দার বললো। তখন পরে আমি চলে আসলাম, চলে আসার পরে আমি রুমে ঢুকলাম, রাতে সারাদিন ফিজিক্যাল রিলেশন হওয়ার পরে আমি ভোরে কি করলাম ঘুমে আসলাম, আস্তে করে উঠে চলে আসলাম আমার ফ্রেন্ড আর ৩০,০০০ টাকা আমার বন্ধু মিলে আমরা নিয়ে চলে আসলাম। নিয়ে আসার পরে ও তো এখন উঠে কান্নাকাটি করছে, আমার ফোন দিচ্ছে খুঁজতে পারছে না, কিন্তু আর এর মধ্যে আবার জনপল্লী সর্দার চলে আসছে। আসার পরে সে আমার মানে মেয়েটাকে বলতেছে এই তোট, ওঠার পরে বলতে কি হয়েছে পরে আমি জানতে পারি। পরে ওটে কি হয়েছে কতটা তো বিক্রি করে দিয়েছে, তুই আমার এখানে থাকবি কয় বছরের জন্য? ৬ বছরের জন্য ৩০,০০০ টাকা বিক্রি করে দিয়েছে। কে বিক্রি করছে রান? পরে তো আমার ওই সুমিত অনেক কান্নাকাটি লাগাই দিচ্ছে আমার এরকম করছে, ও তো বাড়ি ফোন দেওয়ার অনেক চেষ্টা করছে, ওখানে বেরোতে ঢুকতে পারলে বেরোনোর কোনো ক্ষমতা নেই, কেউ পুলিশে বের করতে পারবে না এরকম টাইপ।
মানে এত এত জটিল কেন, এত কমপ্লেক্স কেন?
অনেকটা অনেকখানে সব হচ্ছে ই করা কাগজপাতি করা খুব, আর ওখানে এমন ভাবে আপনার যে মানে ওখানে একজন মেয়েও ফেললে আপনি কেউ দেখার মতোই নেই, সিচুয়েশন নেই।
আমরা অনেকদিন আগে প্রিয় শ্রোতা এরকম একটা ফেসবুক একটা ডকুমেন্টারি দেখেছিলাম, কোন এক ভদ্রলোক করেছিলেন, ভিডিওটি দেখার পর আমার গা শিউরে উঠেছিল। খুব কিশোরী একটি মেয়ে যা ক্লাস ৫ এ পড়ে বা ৪ এ পড়ে, এরকম একটা বাচ্চা একটা গ্রাম থেকে এরকম চুরি হয়ে যায় এবং সেই মেয়েটিকে পরবর্তীতে এই পতিতালয় থেকে উদ্ধার করা হয় বিভিন্ন ভাবে কারসাজি করে, খুব সিক্রেসি মেইনটেইন করে। দ্যাট ওয়াজ রিয়েলি টাফ জব, এবং পরবর্তীতে সেটার উপর একটা ডকুমেন্টারি করেছিল। আজকেও যে ঘটনাটা বলছে সেটাকে অবিশ্বাস করার কোনো সুযোগ আমাদের নেই, কারণ এরকম ঘটনা আমাদের সমাজে অহরহ ঘটে, কিন্তু এগুলো আমাদের তেমন একটা লাইম লাইটে আসে না। হ্যাঁ বলুন, তারপরে
তারপরে পরে ছয় বছর জন্য রেখে দিয়েছে, পরে তো ওর বাড়ি থেকে এমনি পুলিশ পত্র পত্রিকা দিয়ে দিচ্ছে, আমাদের রাজ্যে চ্যালেঞ্জ আরসিএ চ্যালেঞ্জ আরসিএন আছে চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জে দিয়ে দিচ্ছে এরকম ছবি সহ। আমরা তো জানি কোন জায়গায় আছে, আমরা তো দেখতেছি, পরে আমরা কি বলবো। আর ওই মেয়ের সাথে সম্পর্ক সে বাসা কেউ জানত না, ওর একটা বান্ধবী জানতো, ওর বান্ধবী জানতো, জানার পরে একদিন ও তিন দিন খোঁজ পায় না, চার দিনের দিন সে ওর বান্ধবীর কাছে খোঁজ পায়, সে রানার সাথে সম্পর্ক, তাহলে সে আমার নামে মামলা করলো।
ওকে সে আপনার নামে মামলা, বান্ধবী মামলা করবে নাকি পরিবার?
পরিবার মামলা করলো, পুলিশ বাদী হয়ে সে মামলা করলো আমার নামে।
কত নম্বর মামলা হলো আপনার নামে? এটা
চার
নম্বর মামলা হলো। ওকে,
মামলা করার পরে আমার তো মানে অপহরণ মামলা করলো, অপহরণ মামলা করলো। এখন তো আমি তো পলাতক আছি, আমি তো চলে আসছি নানি বাড়িতে, মানে আমি তো মামা বাড়িতে অনেক বিভিন্ন জায়গায় ছিল। আমার সাতটা মামা তো, সাতটা মামা একটা আছে আর্মি, তারপরে আমি সাতটা জায়গায় সাতজন। আমার এক যে মামার সাথে দ্বন্দ্ব আছে সে মামার বাসায় যায়নি, সে আবার চলো সুপারভাইজি করে সে আবার যায়নি, আমি সেই জায়গায় যাইনি, আমি কিছু অন্য মামার বাসায়, তো সে জানে না আমি এই জায়গায় আছি, আমার বাপ ফ্যামিলি কেউ জানে না আমি এখানে আছি। তারপরে চলে যাওয়ার মামলা করছে, মামলা করার পরে মামলা এখন তো কারে ধরবে, আমার বাপ মার তো ধরতে পারতেছে না, আমার তো পাচ্ছে না, এরকম মামলা চলতেছে। পরে চলা হচ্ছে একদিন কে আবার দেশে গেছি বাড়িতে, বাড়ির দিন কিন্তু সারাদিন ছিলাম, সারা থাকা অবস্থায় পুলিশ তো উনি তো এমনি পুলিশ, ওনার বাপ মানে মেয়ের বাপ পুলিশ, এমনি আমল সাথে সাথে আমার কে যেন খবর দিচ্ছে সাথে সাথে গাড়ি ঘুরে পুলিশ চলে আসতো, দুই গাড়ি পুলিশ
আপনাদের বাড়িতে
বাড়িতে চলে আসছে। আমি তখন ভাত খাচ্ছিলাম, পরে আমি পিছনে গেছি, আমি পলায় চলে আসছি।
ওকে,
চলে আসার পরে আমি তখন আমি আবার চলে গেলাম কুষ্টিয়া, কুষ্টিয়া যা পরে ফ্রেন্ডের কাছে ই করলাম, আবার যে মানে মানে যে সাথে যে টাকা নিয়েছিলাম, যে জন্য বলে যার কাছে বিক্রি করে গেছিলাম, সে আবার টাকাকে মেরে দিচ্ছে, আমার
টাকা মেরে দিয়ে
মেরে দিস, ও বলছে তুই থাক আমি যা আসতে, এই কথা বলে ও যে গেছে ওর আশা কোনো ই নাই, ও যে গেছে ও ফোন মন সব। পরে তখন আমি কি করবো, পরে আমি কুষ্টিয়া চলে গেলাম, কুষ্টিয়া যাওয়ার পরে কুষ্টিয়াতে আমি এখন কি করবো কিছু করে মানে কোনো দিক পাচ্ছি না। পরে বাবারে বললাম, বাবা এই অবস্থা যা করছে ভুল করছে, তুমি মাফ করে দাও। এই কথা বলার পরে সে বললো, আমার বাবা তো অনেক গালাগালি করতেছে, তোর জন্য এত কিছু হয়েছে, এত মামলা করতেছি, এত খাচ্ছি, এত খারাপ হয়ে গেলো, আমার অনেক দাদা ইমন করতেছে। তখন আমি বললাম খারাপ হয়েছে আরো খারাপ হয়ে যাবো, আমার আমাকে বিয়ে করাই দাও নাহলে, আমি বাবারে বলে দিলাম
আরো
খারাপ হয়ে যাবে, আমার বিদেশ পাঠাই দাও। বলছে তার যা টাকা আছে তুই এত টাকা খাবে কে, আর তুই এত টাকার মালিক, তুই এত টাকা যদি বিদেশে কি করবি, বিদেশে কত খাটতে মানে কত কষ্টে, তুই তো আমার বলতেছি তোর কত কষ্টে, তুই করতে পারবি কাজ করতে পারবি কষ্টে, আমি বলছি পারবো, আমার বিদেশ পাঠাই দাও, আর বিয়ে না করালে করো, নাহলে আমার বিদেশ পাঠাই দাও, আমি বাংলাদেশ আর থাকবো না। বলছে আচ্ছা ঠিক আছে, আমি যে বিষয়ে গেছিলাম সে বিষয়ে দ্বারা আমি ব্যবস্থা করতেছি তোর। তখন এই কথা আমার বাবার সাথে শেষ কথা, তখন আমি সিমটা চেঞ্জ করে ফেলি। চেঞ্জ করার পরে তখন আছে এই জায়গায় আসার পরে আমি কদিন আমি হোস্টেলে থাকি, আমার রাজবাড়িতে আমি সারাদিন বাড়িতে থাকি আর রাতে হোস্টেলে থাকি, মানে কোয়ার্টার মানে কোয়ার্টার রুম থাকে হোস্টেল, হোস্টেলে প্রতিদিন 300 টাকা করে থাকতো আমার বাবা দিয়ে দিত, দেওয়ার পরে আমরা থাকলাম, ওরকম চলতেছে দিন কত যাচ্ছে। এরকম একভাবে একটা মেয়ে, মেয়েটা হচ্ছে হিন্দু, সে আমাকে দেখতে পায়, মানে আমি প্রতিদিন হোস্টেলে থাকি, বের হই, বেরোনোর পরে মানে মেয়েটা মনে করছে মানে কি মানে কে না কে ঠিক আছে, আমার পরে মানে একটা ফ্রেন্ডের মানে ফ্রেন্ডের মাধ্যমে আমার জিজ্ঞাসা করতেছে, একটা ছেলে তোমার বাসা কই, তুমি থাকো, আমি বলেছি আমাদের আমার চেনার না নাকি, আমার সিনিয়র অনেক টাইপের, বললাম আমাদের বাসা পাশে গ্রামে। পরে বললো আচ্ছা ঠিক আছে, পরে এক জায়গায় ওনার সাথে পরিচয় হয়ে গেলো, ওনার নম্বরটা আমি নিলাম, উনি আমার নম্বরটা নিল, উনি আবার অনেক কথাবার্তা বললাম, কথা বলে উনি আমার সাথে ফোন দিয়ে বলতো কি সমস্যা তোমার, আমার পরে আমি বিস্তারিত সব বললাম ভেঙেছিলাম ওনার কাছে, এই সমস্যা আমি কি মামলা খাইছি, আমি বলিনি এতটা বলিনি যে আমি চার পাঁচটা মামলা খাইছি, আমি এটা বলিনি, আমি বলছি একটা মামলা খাইছি, এই জন্য একটু পলাতক ঢাকাতে আসি। বলে আচ্ছা ঠিক আছে, মানে আমার ওনার বাসে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর মানে ওনার হচ্ছে স্বাস্থ্য ভবন হচ্ছে আমার পছন্দ করছে, ওরা ছিল পুরোটাই হিন্দু।
ওকে প্রিয় শ্রোতা, আমরা আরেকটা বিরতি শব্দ শুনতে পেয়েছি, আমরা ছোট্ট আরেকটা বিরতি নেব এই জায়গাটিতে। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2 এ। আমি আরজে কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে, এবং আজকে রানা তার জীবনের অপ্রিয় সত্যগুলো এখানে প্রকাশ করছে, এবং সে এখন ওয়ারেন্ট প্রাপ্ত আসামি, যে কোনো মুহূর্তেই পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে। আমরা ফিরে আসবো ঠিক চার মিনিট পর। আপনারা তাকে দেখতে চাইলে চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradioFM 89.2। ফিরে আসছি ঠিক চার মিনিট পর।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিম জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
চার্মিন পর প্রিয় শ্রোতা আরো একবার স্বাগত জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিবতে। আমি আর জি কিপডিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা সবাই শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। রানা রয়েছে আজকে তার জীবনের অপ্রিয় সত্য নিয়ে। আপনি যদি রানার মতো আপনার জীবনের ভুলগুলো এখানে এসে কনফেস করতে চান, অপরাধগুলো বলতে চান, এই অর্থে যে আপনার মতো করে সোসাইটিতে আর কেউ ভুল না করুক, অপরাধ না করুক, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। রানা, তারপর
মেয়েটাকে আমার পছন্দ করে, পছন্দ করার পরে আমার সরাসরি বলে না, স্বাস্থ্যবাদ দিয়ে বলে, মানে স্বাস্থ্যবাদ ছিল সিনিয়র, তো সিনিয়র সরাসরি বলে না, সে ফোনে
জিনিস কিছুতেই বুঝতে পারছি না। যেখানে আপনার অপরাধ আছে তারা জানে, সবকিছু জানে, আপনি অপরাধী, আপনার পুলিশকে হয়েছে, আপনাকে যে কোনো মুহূর্তে গ্রেফতার করতে পারে, তারপরেও এই একাডেমি আপনাকে কেন চুজ করবে?
চুজ করবে কারণ একটাই যে মানে সে দেখছে, মানে আমার আমি তো পুরোটা ডিটেল বলিনি, আমি বলছি শুধু একটা মামলা, সাধারণ একটা বাড়ি বাড়িতে একটা মামলা থেকে এই জন্য একটু পলাতক আছে, এর জন্য বলছি, আমি তো পুরোটা ভেঙে বলিনি।
তার মানে পুরো ব্যাপারটা সে জানে
জানে না,
পুরো এইটাও কি আপনার টার্গেট মেরেছিল যে তাকেও আপনি কোনো অন্যায় করবেন?
জি না, আমি টার্গেট এরকম কোনো পরিকল্পনা ছিল না, মানে এমনি আমার আমরা সেরকম বলতাম না যে আমার ওকে ভালো লাগতো, ও মেয়েটি আমাকে চয়েস করছে, মানে আমি কখনো আগে থেকে মন্তব্য কিছু বলিনি, কিছু করিনি। পরে তাদের সাথে বাসায় মানে দুপুরে লাঞ্চ করলাম, লাঞ্চ ফাঞ্চ করে বাসায় আবার ফিরলাম, আবার ইসিতে চলে গেলাম, আবার হোস্টেলে চলে গেলাম, হোস্টেলে থাকি এরকম চলতে দিনকাল। তার একদিন দুদিন সে আমাকে ফোন দেয়, ওর বাসার ফোন দেয়, ফোন দেওয়ার পরে বলে তুমি কি রানা? হ্যাঁ রান। তো তোমাকে আমি অনেক কিছু বলার পরে কয়ে তোমার আমি পছন্দ করি। হ্যাঁ পছন্দ করি, মানুষ মানুষের পছন্দ করতেই পারে, সেটার জন্য কি আছে, বলার কি আছে? সে বলে না আমার মনে থেকে আপনাকে পছন্দ করি। সে আমার আপনাকে বলতো সে আসলে এবার ইন্টারের পরীক্ষা দিচ্ছে। তো পরে আপনাকে আমি চয়েস করে আপনার সাথে দেখা করতে, আমি দেখা করবো, তুমি বাসা করি? বলে হচ্ছে আমার বাসা হচ্ছে নতুন বাজার, তবে আপনি নতুন বাজার আসেন। পরে বললাম ঠিক আছে আমি নতুন বাজার আসবো, তাহলে তুমি কটার দিকে আসবো? আমি বলে দিনে দিনে বিকালবেলা যাবো, বিকাল পাঁচটার দিকে বলে আচ্ছা ঠিক আছে। ওই মেয়েটা আমি পাঁচটার দিকে গেছি, মেয়েটা হচ্ছে কোচিং থেকে বের হয়েছে, মেয়েটা আমি মেয়েটা তো আগে থেকে চিনি, মেয়েটা দেখছি। এখন বলে আপনি কি রানা? হ্যাঁ আমি রানা। আমি কই তুমি কি? ওর মেয়েটার নাম ছিল মিতু। তুমি কি মিতু? কয় হ্যাঁ। তো বলে তুমি আমাকে ফোন দিছিলে? হ্যাঁ ফোন দিছিলাম। তো কিসের জন্য ফোন দিছিলে? আপনাকে আমার চয়েস লাগে। আমি বলছি আমার ব্যাপারটা কি তুমি জানো? জানি, আপনার নামে একটা মামলা হয়েছে, এই জন্য আপনার সমস্যা। আমি বলি হ্যাঁ, তো কি তুমি আমাকে পছন্দ করলা কিসের জন্য? আমি এমনি তোমার সাথে পছন্দ করি না, কেন? আমরা কি হিন্দু দেখি? আমি বললাম হিন্দু আর মুসলমানই ভিতর না, তুমি আমার আজকে ভালোবাসলে কালকে আমার চলে যেতে পারো, এরকম সিকিউরিটি কে দেবে? আমার জীবনে এমন একটা মেয়ে আসছিল, আমি মিথ্যা কথা বলছি, এরকম জীবনে একটা মেয়ে আসছিল, চলে গেছে, তাকে অনেক ভালোবাসতাম, পরে সেও চলে গেছে, মেয়েদের প্রতি আমি ঘৃণা করি, মেয়ের কাছে আমি বলতেছি। পরে বলে আমি সেরকম মেয়ে না। পরে আমি বলেছি ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি ভাবি চিন্তে আমি বলতেছি, বলে আচ্ছা ঠিক আছে কালকে আমি আপনাকে ফোন দেবো, আপনি বললেন এটা। পরে আমি সারা রাত ভাবছি কি করবো, মেয়েটা হচ্ছে হিন্দু আর বাড়ি থেকে কখনো মেনেও নেবে না এরকম। পরে ভাবলাম ঠিক আছে দেখি একটা হ্যাঁ বলে দিই, হ্যাঁ বললে কি হবে, সমস্যাটা কি? পরে বলে পরের দিন ফোন দিয়েছে, বললাম হ্যাঁ তোমাকে আমি ই করবো, ঠিক আছে আমি তোমার তোমার সাথে লাভ করবো। বলে আচ্ছা ঠিক আছে। পরে এরকম চলছে, এক মানে আমি দুই দিন পর পর দেখা করি, দুই দিন পর পর ও যখন স্কুলে দিয়ে আসতাম, তারপর কোচিং এ দিয়ে আসতাম, আমি বসে থাকতাম স্কুলের বাইরে, ও স্কুল থেকে ফেরত রিক্সা করে বাসায় দিয়ে আসতাম, ওই জন্য রিক্সা ঠিক করে দিছি আমি, মানে রিক্সায় সারা মাস যত টাকা ভাড়া আমি সেই টাকা আমি দিয়ে দেবো। পরে এরকম যাচ্ছে আসতে আমার সাথে দেখা হচ্ছে, এরকম দিনকাল যাচ্ছে ভালো। একদিনকে দেখি ওই মেয়েটা মানে সম্পর্ক হওয়ার যখন হচ্ছে দুই মাসে, দেড় মাস করে দুই মাস এরকম, দেখি কি আমার আমি রাস্তাতে যাচ্ছি, ওখান থেকে একটা ছেলের সাথে গল্প করতে, তখন আমার মাইন্ড চলে গেছে। পরে ওই ছেলেটা আমি সামনে গেলাম, আমি মেয়ের ছেলের সামনে গেলাম, যার পরে বললাম এটা কে? বলেছে আমার খারাপ তো ভাই। পরে আমি ওকে কিছু বলি না, পরে আমি চলে আসলাম, আসার পরে আমি আবার হোস্টেলে চলে গেলাম। হোস্টেলে থাকা অবস্থায় পরে আমি ওই ছেলেটার ফোন নাম্বারটা তখন আমি নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমি তখন ওই ছেলেটার ফোন দিলাম, এই যে ফোন দিলাম, ভাই তুমি কি হও, তোমার নাম কি? এই ছেলেটা হচ্ছে ওই ছেলেটা হিন্দু। তো বললাম তোমার আশা কই, তুমি থাকো কোন ক্লাসে পড়ো, ঠিক আছে সব ডিটেল জিজ্ঞাসা, আর ওর সাথে কি সম্পর্ক তোমার, ঠিক আছে? ওই ছেলেটা জানে না যে আমার সাথে লাভ করে। পরে এই ছেলেটা সব সবকিছু বলে, এই অবস্থায় সে আমি তাকে আমি লাভ করি, মিতুর সাথে, মিতু দত্তের সাথে আমি লাভ করি। তো আমাদের আমি তোমাদের রিলেশনটা কতদিন? সে বলে আমার ক্লাস সেভেন থাকা অবস্থায় কি লাভ করি আমরা, আমি তোমরা দুজন দুজনের চেন এতদিন। পরে আমি আমার সম্পর্কে কিছু বলিনি। পরে আমি বলি মিতু দত্তের, মিতু দত্ত আমার ফোন দিছে, তুমি কার সাথে কথা বললা? আমার মিতু দত্ত বলতেছে। আমি বলছি কথা বলি তোমার বয়ফ্রেন্ডের সাথে। তোমার বয়ফ্রেন্ডকে? তোমার সাথে যার সাথে আমি দেখলাম, কয় সে আমার বয়ফ্রেন্ড না, সে আমার খালাতো ভাই। আমার খালাতো ভাই মানে তুমি আমার সাথে প্রমাণ চাও তোমার বয়ফ্রেন্ডটা না? কয় না। এক কথা দিকে সে না নাই করে, পরে লাস্টে এক কথা সে করে হ্যাঁ। পরে আমাদের দীর্ঘদিন সম্পর্ক, তাহলে এই দীর্ঘদিন আগে সম্পর্ক আমার, তাই আমার সম্পর্ক ছাড়তে পারিনি, তাই দেখা করতে তাই বলছো। তুমি বললাম আগে তুমি আমার বলো নাই, তুমি ওর সাথে সম্পর্ক তো আমার সাথে সম্পর্ক করতে আসলা কিসের জন্য? আর তোমার আমি রিয়েলি লাভ করি, তুমি এরকম কষ্ট করতেছো কেন? তখন আমি খুব কান্না করি, ঠিক আছে। কান্না করার পরে মেয়েটা অনেক মেয়েটা কিছু বলে না, পরে বলে আচ্ছা ঠিক আছে আমি পরে আমি ওরে না করে দেবো না। আমি বলো আচ্ছা ঠিক আছে না করে দিও।
তারপর একদিন এরকম যাচ্ছে দিনকাল যাচ্ছে, ও আমাকে ফোন দিচ্ছে, আমার প্রতিদিন এগুলো কথা হচ্ছে। আর একদিন দেখলাম ও স্কুলে ও যে রিক্সা ভাড়া করে দিয়েছি সেই রিক্সায় ওই মেয়ে ছেলে যাচ্ছে।
ওকে,
তখন আমার খুব মাথা মেজাজটা গরম হয়ে গেল, কিরে আমি যে রিক্সা ভাড়া দিলাম আমার রিক্সা সে যাচ্ছে, ছেলে মেয়ে যাচ্ছে, তখন আমার মাথা গরম হয়ে
গেল। মেয়ে মানে দুজন,
মানে ওই ছেলেটা বয়ফ্রেন্ড আর মেয়েটা,
মানে যে মেয়েটা আপনাকে পছন্দ করে সে,
হ্যাঁ সেই মেয়েটা ছেলেটা।
মেয়েটার নাম কি ছিল?
মিতু দত্ত।
মিতু দত্ত, আপনি নাম ধরে বলুন তাহলে আমাদের জন্য বোঝাটা সহজ।
আচ্ছা, মিতু দত্ত মানে রিক্সায় গেল যাচ্ছে ছেলেটার সাথে,
ছেলেটার নাম
সেটা মিঠুন,
মিঠুন, মিঠুন দত্ত, মিতু দত্ত,
হ্যাঁ মিতু দত্ত।
ওকে,
তখন মানে রিক্সা যাচ্ছে, তখন আমাদের ই আছে, পৌরসভা আছে, পৌরসভা আমাদের রাস্তা দিয়ে যাচ্ছে, যার পরে আমি ছেলেটা দাঁড়া করাই, রিক্সা দাঁড়া করাই, এই তুমি এই রিক্সায় ঘুরতেছো কেন, তোমার খাওয়া তবে তুমি একদিন দুই দিন থাকবে, আজকে কি 10-15 দিন আগে তোমার সাথে কথা হয়েছে, দণ্ড লাগছে, তুমি আজকে তোমার সাথে কি করো, বলেছেন না। পরে মেয়েটা কথা কয় না, কথা বলে ছেলেটা আমি কলা গেছে ধরে দুই তিনটে ঘুষি মারি,
ওই অবস্থা,
ওই অবস্থা। ঘুষি মারার পরে ওরা আউট পোলা পানো ছিল, দেখে ওরা মানে ওদের বন্ধু বান্ধব, ওদের বন্ধু বান্ধব মানে দেখে আগে আসছে, আগে আসে মানে আমার মারা পরিকল্পনা করতেছে। এখন যে ওরা যাকে বড় যে বড় ভাই ফোন দিতে সে বড় ভাই আসলে আমার চেন, যাকে ফোন দিছে মানে একটা ছেলে একটা ছেলে আমার ধরে মারছে এরকম আপনার আসেন, মানে এলাকার বড় ভাই তাদের ফোন দিছে, মানে আসতে আসার পরে এখন দেখে আমি বলছি তুমি মারছো ওদের, আমি হ্যাঁ আমি মারছি, কিসের জন্য মারছো, আমি মারছি এই জন্য মারছি আমার গার্লফ্রেন্ডের সাথে ই করে প্রেম করে এই জন্য, এই জন্য আমি ধরে মারছি। পরে মেয়েটা জিজ্ঞাসা করছে মানে একটু মানে আমার সাত আটজনে মানে বিচারটা হচ্ছে, মানে বড় ভাই আমরা মেয়েটা ছেলে এরকম,
ওকে
মানে একদম বিচার হচ্ছে এরকম সাধারণ একটা বিচার। তো মেয়েটা জিজ্ঞাসা করছে তুমি কাকে ভালোবাসো, তখন হচ্ছে মেয়েটা কয় আমি ওকে ভালোবাসি মিঠুন দত্ত, তখন আমি তখন আমি বললাম তুমি আমাকে ভালোবাসতে গেলা কিসের জন্য, কয় কথা বলে না, কথা না বলে ছেলেটা আমার মানে বড় ভাই আমার কিছু না বলে তুমি যাও, মানে আমার চেনে তুমি কিছু না বলে আমার অন্তর চলে যেতে পারো, তুমি বেশি থাকো না আমি প্লাবান কিন্তু আমি মেনটেন করতে পারবো, পরে কিন্তু মার খাবো তুমি চলে যাও। পরে আমি চলে আসলাম, পরে তো আমি সারা রাত আমার খুব রাগ হইলো, পরে আমি দ্বিতীয়বার গাঁজা খাইলাম, সারা রাত ধরে গাঁজা খেয়েছি, গাঁজা খাওয়ার পরে লাস্টে আমি বাসায় আবার চলে গেলাম, বাসায় কেউ রাত গভীর রাতে আমি বাসায় গেলাম, বাসায় আমার আম্মু তো দেখে আমার কান্নাকাটি লাগে, তুমি একদিন কইছিলা সেই আব্বু তো জানে আম্মু জানে না,
মানে আপনাকে গোপন করে পুলিশ আপনাকে না
পুলিশ না পায়। পরে আসে তখন আমি বাসায় চলে আসলাম, বাসায় পরে কেউ জানে না, পরে আমি ভোরে সারাদিন আমি বাসায় থাকলাম, সারাদিন এরকম তিন দিন আমি খালি ঘরের ভিতরে ছিলাম, ঘরের ভিতরে থাকতাম, ঘরে আমার বাড়িতে আমি বাড়ি বের হইতাম না, আমার কেউ দেখতো না এরকম, মানে দেখলে পুলিশে খবর দিলে তো আমার ধরে যাবে এরকম। পরে আমি কি করলাম এরকম তিন চার দিনের মাথায় আমার একটা ফ্রেন্ড আমার দেখে ফেলি, দেখে যাওয়ার পরে আমি ওরে দেখে আমি কি করছি তার দেড় দুই ঘন্টা পরে আমি বাড়িতে চলে আসছি, জানি যদি বলে দেয় তাহলে থানাতে পুলিশ আসবে, আর মেয়েটার বাপ হচ্ছে পুলিশ, সুমির বাপ, ওর বাপ হচ্ছে পুলিশ, তাই তো আমাদের ধরিয়ে যাবে, তো বেদম বড় কেস হয়ে যাবে, তখন আমার বাপ মা তোমার বাঁচাতে পারবে না, সেই জন্য আমি আমাদের পলায় আসি, পলায় আসার পরে তখন আমার মাথায় কাজ করতেছে মিতু দত্ত আমার সাথে এরকম করলো কিছুজন ওরে আমি দেখে নেব। পরে একদিন দুই তিন ওর সাথে আবার ফোন দিয়ে কথা শুরু করলাম, বললাম তুমি আমার ভালো নাই বসে তুমি আমার সাথে ফ্রেন্ডশিপ করো, বললো আচ্ছা ঠিক আছে, মানে রাজি হয় না, পরবর্তীতে রাজি হইলো, তখন তো মাথায় কাজ করতেছে আমি ওরে আমি কিভাবে ক্ষতি করবো, ও আমার যেভাবে মানুষের এত আমার না করলো আমার এত বড় জিনিস ক্ষতি করলো আর আমি কেমনে ক্ষতি করবো সেই জিনিসটা আমি মাথায় কাজ করতেছে। একবার দুইবার ওর সাথে ফোনে কথা বলতে বলতে গেল কুরবানি ঈদে, কুরবানি ঈদের আগে রোজার ঈদ, মানে কুরবানি ঈদের আগে যে পূজা হলো তিন দিন আগে পূজা, পূজার ভিতরে ও হলো বেড়াইতে আসছিল, মানে কিছু কেনাকাটার জন্য আসছিল
মিতু দত্ত,
মিতু দত্ত কেনাকাটার পর কোন ফোন যাওয়ার আসার আগে বলছিল আমি আজকে পূজা করতে যাবো তুমি আইসো
না। এমনিতে আপনার টার্গেটটা কি ছিল মেয়েটাকে, মেয়েটা যেহেতু আপনার সঙ্গে এই ধরনের বিহেভ করছে আপনার টার্গেটটা কি ছিল?
আমি ওরে বলছিলাম ওরে আমি রেপ করব,
আপনার এটা আপনি ওকে আগে ঘোষণা দিয়ে দিয়েছেন?
আগে কোনো এরকম
প্ল্যান করছিলেন?
প্ল্যান করতেছি আমি নিজে থেকে প্ল্যান করছি।
ওকে ঠিক আছে, তারপর
তখন ও আমার ফোন দিয়ে বলছে আমি পূজা করতে যাচ্ছি তুমি আসো। পরে আমি রাজবাড়িতে আমাদের পূজা মন্ডলে গেলাম, যাবো যা করা ইত্যাদি যা করলো করলো, করার পর আমি বাইরে দাঁড়াইলাম, ও আসলো, আসার পরে ওখানে একটা রিক্সা নিলাম, তা রিক্সা টাকা কিসের জন্য? আমি বললাম তুমি আমার ফ্রেন্ড তোমার সাথে ঘুরতে পারবো, বলে না আমি ঘুরতে দেবো আমি বাসায় যাবো, বলে আচ্ছা ঠিক আছে যাও। ও কোনো রাজি হলো না রিক্সা উঠতে, পরে আমি রিক্সা ছেড়াই দিলাম, যাওয়ার পরে সে অন্য রিক্সা নিয়ে নিল, অন্য রিক্সা নেওয়ার পর সে চলে গেল, মানে বাইরের দিকে রওনা দিল বাসায় যাওয়ার জন্য। তখন ও একটা রিক্সায় ও একটা, তখন আমার ফ্রেন্ড আসছে গাড়ি নিয়ে আসতেছে মোটর সাইকেল নিয়ে আসতেছে, আমি বললাম বন্ধু চলে এরকম এরকম সবারই ফোন আজকে মেয়ের একটা মেয়ের রেপ করবো, বলে কি
বন্ধুদেরকে এটা বললেন?
হ্যাঁ আমি ডাইলি বললাম এখনই এই মুহূর্তে আমি একটা মেয়ের রেপ করবো, বলো কে? আমি বললাম আমার গার্লফ্রেন্ড, আমি রেপ করে তোরা থাকবি, বলে আচ্ছা ঠিক আছে।
আপনার বন্ধুরা আপনাকে সমর্থন দিল?
সমর্থন দিয়ে দিল চল। পরে আমরা মোটর সাইকেল আমি পিছনে বসলাম, বসার পরে সে গেল, যাওয়ার পরে রিক্সাটা ওভার মানে রিক্সাটা ধরলাম, ধরার পরে আমাদের বন্ধুর কাছে অল টাইম গাড়ির ভিতরে অস্ত্র থাকবে সিটির তলে,
বাইকে,
হ্যাঁ গাড়ি বাইকে নিচে সিটির তলে সবসময় চাপাতি খুর তারপর আত্মরাম দাও তারপর হচ্ছে এগুলো থাকবে সিটির তলে, এভরিথিং সবসময় এটা। তখন আমি গাড়িকে বের সিট উঁচা করে বের করলাম, বের করে মানে রিক্সাওয়ালা ধরলাম, রিক্সাওয়ালা বাবা আমি কি করলাম আমি কিছু করিনি, পরে এসে মেয়েটা ধরলাম, মেয়েটা তো গাড়িতে উঠো, পরে বাইকে উঠালাম, উঠানোর পরে আমরা মানে ওঠানোর পরে আর দুজনের ফ্রেন্ড ফোন দিলাম।
এটা কি আপনার রাস্তার মধ্যে করছেন, লোকজন দেখছেন ওখানে?
লোকজন অন্ধকারের ভিতরে, রাস্তা মেইন রোড, তখন বাজে 8:30,
রাত 8:30 দিকে।
হ্যাঁ, 8:30 দিকে। মেয়েটা ভয়তে কোনো কথা বলছে, আমার তো চেনেই, তাহলে আর কোনো কথা বলতেছে না। আর পদ্ধতি তো হচ্ছে সে আমার হচ্ছে মানে আগে থেকে চিনত, আর একটু ভয় কাজ করতেছে, আমি অস্ত্র ধরছি গলাতে, অস্ত্র ধরছি, চিৎকার দিলে কিন্তু পোস্ট দিয়ে ফেলবো, ঠিক আছে? এই ভয়তে ওর কোনো চিৎকার বিকার দিচ্ছে না। তখন আমি বাইকে উঠালাম, ওর মাঝখানে বসালাম, আমি পিছনে বসলাম, আমার ফ্রেন্ড ই করতে ড্রাইভিং করতেছে, ড্রাইভিং করতেছে, করার পর আমি ফ্রেন্ড আর দুইটা ফ্রেন্ডের ফোন দিলাম, দোস্ত অমুক জায়গা, অমুক জায়গা, অমুক টাইমে, অমুক জায়গা যাবি, এক ঘন্টার ভিতর আমরা আসতেছি। পরে আমরা বাইক নিয়ে আমরা অন্য জায়গায় একটা জঙ্গলে চলে গেলাম। জঙ্গলে যাওয়ার পরে জঙ্গল পার হলাম, একটা আখ্যা, আখ্যা থেকে আমরা ঢুকলাম দুটা ফ্রেন্ড। ও তো মানে খুব চিৎকার করতেছে, এমন চিৎকার করলে কিন্তু তোর মেরে ফেলবো, তোর সাথে কথা হবে, তুই চল। এই কথা বলে তোর আমি আখ্যা দিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা দুজন ফ্রেন্ড ওরাও চলে আসছি, আসার পরে চারজন অলরেডি চারজন ইয়ে করলাম, চারজন মিলে প্রথমে আমি, তারপর সবাই মিলে।
মানুষের কিছু বলার নেই। ওকে, মেয়েটার তখন কি অবস্থা? মেয়েটা আপনাকে কি বলেছিল?
মেয়েটা মানে সুখ হাত পর যুগল, জ্বর করে দোষ, আমার এই করোনা, আমার এই করোনা, আমার জীবন হচ্ছে ক্ষতি করোনা। আমি বললাম তুমি আমার জীবনটা নষ্ট করলে কি, সেজন্য আমার না করলে কি, সেজন্য তোমার এক কথা বলার জন্য।
মানুষের জিঘাংসাগুলো মানুষকে কতটা মানুষ বানিয়ে দিতে পারে সেটার উদাহরণ। নতুন করে যে বিএসবিতে দেওয়ার কোনো সুযোগ নেই, আমরা এই ধরনের ঘটনা হর হামেশাই শুনি। প্রতিশোধ পরায়ণতা মানুষকে কতটা অমানুষ বানিয়ে দিতে পারে, কতটা অধম পশুর নিচেও নামাতে পারে। ওকে, বলুন তারপর।
তারপর মেয়েটা মানে যখন আমরা বাইক নিয়ে আসি, তখন মানে মানে পিছিয়ে একটু পিছিয়ে যাই, তখন একটা মানে কিছু মানুষ দেখছিল বাইক নিয়ে যাচ্ছি।
আপনারা কোথায় করেছেন?
সেটা আমাদের রাজবাড়ি, সেটা আখ্যাতে আমাদের রাজবাড়ি, একবারে পত্রিকা টিভি চ্যানেলে, মানে রাজবাড়ি যে টিভি চ্যানেল আছে সেটা ঈদের দিন আমার পত্রিকা, আমার ছবি সহ আসছে
এই ঘটনা,
এই ঘটনায় কুরবানি ঈদের ঈদের দিন।
ওকে ওকে।
তারপরে মানে কিছু মানুষ দেখছিল, দেখার পরে আমরা যখন মানে আমরা যখন আমরা চলে আসবো, তখন হচ্ছে মানুষজন চলে আসছে, তখন একজন বাইক নিয়ে চলে গেছে, আমরা যার জমা আমরা পলাই গেছি। তখন মেয়েটা নিয়ে থানায় নিয়ে গেছে, থানায় নিয়ে যাওয়ার পর একটা মামলা করা হয়েছে, মানে ধর্ষণ মামলা করা হয়েছে, মামলা করার পর 1 নম্বর আশা মারি দিছে, আর বাদ বাকি যেটা দেওয়া হয়েছে 4টা নামে 5 নম্বর মামলা হয়ে গেল
আপনার জন্য। 5 নম্বর
মামলা, 5 নম্বর।
ওকে,
তারপর আমরা ঘুরতেছি, এখন তো রেপ কেস ওয়ারেন্ট বাড়াই গেছে, আমরা ওয়ারেন্ট সাথে সাথে বাড়াই গেছে। পুলিশ তো মানে নেতৃত্ব, পুলিশ আসতেইছে, যাচ্ছে, আসতেইছে, দেখতেছে, বাবা কিছু টাকা দিচ্ছে, দেখতেছে, আবার টাকা খরচ, মানে 2 দিন পর আবার আসতেছে, এরকম চলতেইছে। পরে আমি চলে আসলাম ঢাকা, ঢাকা মিরপুরে চলে আসলাম। 7-8 দিন ছিলাম ঢাকা, মানে আমার ফ্রেন্ড ছিল, চলে গেলাম আবার রাজবাড়িতে। মানে একটু মনে করছিলাম, ভাবছিলাম ঠান্ডা, একটু ঠান্ডা হলে আবার আমি চলে যাবো আবার রাজবাড়িতে। পরে গেলাম, যাওয়ার পরে দেখি না, এলাকায় গরম আছে, ঈদ আমি বাড়িতে করতে পারিনি, ঢাকায় করছি।
ওকে,
তখন মানে ঘুরতেছি, ফিরতেছি, একদম খাচ্ছি, মানে আমাদের পাশে খালাদের বাসা আছে, মানে পাশে গ্রাম, তাদের বাসায় চলে গেছি, মানে পিছনে একটা চলে গেছে। মানে আমি ধর্ষণ করার আগে একটা মানে আমাদের এখানে একটা কলেজ হচ্ছিল নতুন, কলেজের ভিতরে আমরা হচ্ছে এলাকার আমার চাঁদা ধরছিলাম, এলাকায় একটা চাঁদা ধরছিলাম, 50,000 টাকা চাঁদা দিতে হবে, নারী কলেজ করতে দেবো না,
চাঁদাও নিয়েছিলাম।
হ্যাঁ, চাঁদাও নিয়েছি। পরে সে 20,000 টাকা রাজি দিয়েছিলাম, মনে হচ্ছে 20,000 না 30,000 টাকা দিতে হবে। সে কি করছে, 20,000 টাকা, সে 20,000 টাকা 1 টাকা না দিয়ে সে আমার নামে একটা মামলা করে দিলাম,
মানে 6 নম্বর
6 নম্বর মামলা। সারাদা বসে ঘুরতেছি, এরকম তো পুলিশ আসতেছে যাইতেছে, এখন আমি কি করবো? পরে আসে আর একটা কি হইলো, আমাদের এখানে হচ্ছে মাহফিল, আমি সারাদিন বাড়িতে আসিনি, মানে এরকম আসিনি, ঈদের 3 দিন পরে, ঈদের 4 দিন পরে বাড়িতে গেছি, 5 দিনের মাত্র হচ্ছে মাহফিল। এখন মাহফিলে আমরা এখন তো সবাই আমার ফোন দিচ্ছে, তো তুই আয়, তোর সাথে তো কোনো ইয়ে হবে না, আনন্দ ফুর্তি হবে না। তখন আমি আসলাম, আসার পরে 8:30-9টার দিকে আসলাম, আমি ঘুরতেছি এরকম। এখন দেখি একটা ছেলে মানে আমাকে মারার জন্য মানে প্রস্তুতি ঘুরতেছে, মানে আমি সিরিয়াস মধ্যে বুঝে লাইছি। ওরা আমার খবর দিয়ে আনছিল, আমার মানে যে কোনো এক জিনিস আমার করে ফেলবে, আমার মারে ফেলবে, যাই হোক একটা জিনিস করবে, আমার যাই কুবাবে, যাই হোক একটা কিছু করবে। তখন আমি সিচুয়েশনটা বুঝে গেছি, বুঝে যাওয়ার পরে আমি আস্তে করে ধীরেতে গেছি। আর অল টাইম সবসময় আমার কাছে খুর থাকতেন, হ্যাঁ খুর অল টাইমে থাকতো। এখন দেখি আমার সিচুয়েশন খারাপ, আমি একা, আর বন্ধু বান্ধব আছে, কিন্তু বন্ধু বান্ধব আমার সাথে বেমানি করতেছে, আমার খবর দিয়ে নিয়ে আসে, আমাকে মারা মানে মারার প্ল্যান করতেছে এরকম। তখন আমি বুঝে ফেলছি, বুঝে ফেলে আস্তে করে আমি চলে গেছি। তখন আমার ফ্রেন্ড হলো আবদে ধরে গেছি, তখন আমি মানে খুরটা আমি বের করে আমি ওরে বুক পিছ একটা পোস্ট দিয়ে দিচ্ছি, বুকটা পোস্ট দেওয়ার পরে ওরা একটা চিৎকার দিচ্ছে, চিৎকার পর দিয়ে আমি এক ধরে আমি চলে আসছি। আসার পরে পুলিশে হচ্ছে আর একটা মামলা করে দিল, লাস্ট মামলা এটা আমার 7 নম্বর, সে মামলা করে দিল। এখন মামলার আগে সে হচ্ছে সালিশ করতেছে, সালিশ করতেছে, এখন আমার নামে কত কতটি সালিশ করবে, আমার সালিশ করতেছে, আমার মামা আমার বাবার একটা সালিশ করে কি হবে, ও তো জীবন ভালো হবে না, আপনার যা বলে করে দিন। আমার বাবা আছে এরকম বললো, বাবা আমার ফ্যামিলি কি করতে বলে দিল। পরে আসে কি করবে, পরে এলাকায় মানুষজন বসলো, এখন আমার চাচুরা বসলো, চেয়ারম্যান তো অবমাননা করা যাবে না, আমার চেয়ারম্যান আমার আত্মীয় হয়, আবার কাকু আয়, তো পরে সবাই গেছে, যাওয়ার পরে সবাই এখন আমার হাজির করতে বলছে, হাজির হলে তো পুলিশ ধরবে এত ডি মামলা। তখন অন গাছে আমি আমার চেয়ারম্যান দায়িত্ব নিয়ে আমার নিয়ে আসলো, নিয়ে আসার পরে আমার সালিশে বসাইলো, সালিশে বসাইলো এই মাস্তু কিসের জন্য, আমার সব জিজ্ঞাসাবাদ করছে, আমি বলছিলাম আমার মারার জন্য করছে, তাই আমি ওই ধর মারি দিয়েছি, মানে উনি আমার বলতেছে তুমি ওই মাস্টাকে আমার চাচ্ছো হলো অন্য ফাফড়ে নিয়ে যাচ্ছে, মানে উল্টা ফাফড়া ও উল্টা বিচার করতেছে আমার নামে। তখনই দেখি গাড়ি করে পুলিশ চলে আসছে,
ওকে,
তখন গাড়ি করে পুলিশ এসে আমার হাতে হ্যান্ডকাপ লাগাই দিচ্ছে
কান্নাকাটি
করছে, আম্মু তো কান্নাকাটি করতেছে এরকম কান্নাকাটির উপরে, আমার আব্বা তো চ্যানেলের উপরে ক্ষিপ্ত হয়ে গেলো, তুমি এরকম এরকম আইনে আমার ছেলে এরকম ধরাই দিলা কিসের জন্য, পরে তোমার বাবা ক্ষেত্রে এই চ্যানেল কালাকাতে ধরাই গেলো, আমি বিশেষ কি করবে, বিশেষ আমি তো জেলখানায় ১১ দিন পরে আমি জেল থেকে বের হই, বের হয়ে আমি আমার আত্মগোপন করি, আত্মগোপনের পরে দেখি
এক মাস দশ দিন যে আপনি জেলে থাকলেন, আপনার এক্সপিরিয়েন্স জেলখানাটা কেমন থাকলো, কি দেখলেন ওখানে?
ওখানে যেখানে দুপুরে তখন মানে রুটি খাওয়া, বড় বড় রুটি আর খুব মানে থাকা খাওয়া, আর ওখানে আমাদের বাড়ির আমাদের যেখানে সামনে যে দোকান আমাদের ব্যবসা মধ্যে দেখা যায় দোতলা উঠলে পরে আমাদের ফ্যামিলিগত সবাই দেখা যায়, এটা
রাজবাড়ি। ওকে,
তারপর আমি এরকম এক মাস দশ দিন পরে জেলখাটে বের হলাম, বের হলে এখন আবার শুনি কি মানে আমার ধর্ষণ মামলা ওয়ারেন্ট করায়,
আচ্ছা
আমার ধরবে, এখন কি করবো? পরে আমার বাবার ইয়ে চলে যায়, ওই হচ্ছে ভারতে কিনা ভারতের কাছাকাছি এটা চুয়াডাঙ্গার ওদিকে উত্তর ওদিকে কোনোদিন আসে না, আমি যে কোনো কাদের বাসায় বেড়াইতে যাই না, আমার প্রবলেম পড়েই যাই, তখন সেরকম রাখতো আমার কষ্ট মষ্ট এরকম দিত না, মানে তখন এরকম খাচ্ছি দর্শনাতে সাত দিন পরে চলে আসতো না বাবা রাজনীতিতে, মানে আমার রাজবাড়ি সেরকম মনে বসতো না, মানে অন্য জায়গায় কোনো মানে কিছু থাকতো আমার শুধু রাজবাড়ি। তারপরে শুনে কি দুই নম্বর ধরা পড়লাম, সে অবস্থায় জামিনে বাড়াইছিলাম, ছয় মাসের জন্য জামিনে বাড়াইছিলাম, সে আবার ওয়ারেন্ট বাড়াইছে, আমার হাজিরা দিইনি, হাজিরা কারণে সে কোর্ট অবমাননা করছে, এই জন্য আমার আবার ধরার জন্য ওই করছে পুলিশ, ই করছে থানা ওয়ারেন্ট বাড়াইছে। এই দুইটাতে পরে কি করবো, তখন আমি ফেসবুক করলাম ফেসবুক খোলার পর আমার একটা ফ্রেন্ড পরিচিত হলো ঢাকা মিরপুরে, তখন সে ফাস্টফুডে কাজ করতো, নাম হচ্ছে সজি, তার আমি সাথে পরিচয় দোস্ত, এরকম বললাম দোস্ত আমার সব কাহিনী বললাম, দোস্ত আমি কিন্তু অনেক সমস্যার ভিতরে আছি, এখন আমি কই যাব, আমার যাওয়ার মতো কোন জায়গায় জায়গা নেই, আমি সব জায়গায় আমার যা আত্মীয় স্বজন সব জায়গায় বেড়াইছি, সব কিছু ভেঙেছিল বলছি, ভেঙেছিল পরে বললো ঠিক আছে, ওটা আমি কখনো দেখিনি ফেসবুকে দেখি, ও বললো আচ্ছা ঠিক আছে তুই তাহলে আমি দ্বিতীয় পরে মিরপুরে আসলাম, সে আমার মিরপুর ফাস্টফুড মিরপুর ১১ নম্বর সেখানে ফাস্টফুডে ঢুকাই দিচ্ছে, সেখানে আমি এখন কাজ করতেছি।
ছোট্ট একটা বিরতি নিতে চাই এবং আমরা যাহা বলিব সত্য বলিব একেবারে শেষ ভাগে চলে আসবো। আপনারা আজকের রানাকে এখানে তার জীবনের অপ্রিয় সত্যে শুনছেন, কনফেস করছে, সে একজন ওয়ারেন্টের আসামি এবং যে কোনো সময় তাকে ধরা হতে পারে, এবং তার যে অপরাধের বিবরণ সেই বিবরণের জায়গায় আমরা দেখেছি ছটি মামলার কথা এসছে, সেখানে ধর্ষণ মামলা আছে, সেখানে আরো বেশ কিছু মামলা আছে, প্রহারের মামলা আছে, এবং এই সব মামলায় সাধারণ সর্বোচ্চ সাজা হলে কখনো কখনো যাবজ্জীবনের সাজাও হয়ে যেতে পারে। আমরা ফিরে আসতে চাই ঠিক রাত ১টায় ওর বর্তমান জীবনে এবং একই সাথে কোন কারণে যেটা ওর বিবেকবোধকে জাগিয়েছে, পুরো হোল লাইফে যে এতগুলো ভুল করে গেছে, এত বড় বড় অপরাধ করেছে, সে এখন এক বছর যাবত বা ৬ মাস যাবত সে এখন একটা ভালো কাজে আছে এবং ওখান থেকে সরে এসছে, এবং সেরা আপনারা নিশ্চয়ই প্রথমে অনুষ্ঠান শুনে টের পেয়েছেন যে হ্যালো ইট ৯২০ যেটা প্রচারিত হয় প্রতি বুধবার রাত ১১টা ২০ আমাদের এবিসি রেডিওতে, এবং একই সাথে এই অনুষ্ঠানটি যাহা বলিব সত্য বলিব, যেখানে সে তার মতো এরকম আরো একজন বন্ধুর জীবনের গল্প শুনে এবং অপ্রিয় সত্যগুলো শুনে সে নিজে থেকে সংশোধন হবার চেষ্টা করেছে, যেটা ও সারা জীবন ধরে কারো কথায় হয়নি সেটাও একটা রেডিও অনুষ্ঠান শুনে করেছে। আমরা সবসময় আমরা একটা কথা বলি যে আমাদের এই অনুষ্ঠানগুলো যদি একজন মানুষকেও সৎ পথে আনতে পারে, যদি একজন মানুষকেও মোটিভেশনের জায়গা থেকে বেটার কাজের সন্ধান দেয়, ভালো কিছু সিদ্ধান্ত নেবার জন্য অনুপ্রাণিত করে, তাহলে আমরা বলতে পারবো যে আমাদের রেডিও অনুষ্ঠান সাকসেস। আমরা ফিরে আসতে চাই ঠিক রাত একটায়, আর আমাদের অতিথি যিনি আছেন তাকে দেখার জন্য আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm189.2।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
আমরা আবার ফিরছি রানার কাছে।
তারপর আমি মিরপুর ফার্স্ট ফুডে কাজ করতেছি এখন, একটা ডিপার্টমেন্টে আছি, কাজ করতেছি, তো ভালোই যাচ্ছে দিনকাল। পরে এর ভিতরে আমি বাড়িতেও গেছিলাম, বাড়িতে যাওয়ার পরে শুনি কি আমার নামে দুটো অলরেডি দুটো মামলা চলতেছে, এখন যদি আমার ধরতে পারে, আমার বন্ধু একটা এখনো জেলে আছে, তিন নম্বর যে আরিফ ধর্ষণ মামলা, সে দুই নম্বর আসামি, তো এখন সে জেলখানায় আছে, সে ধরা পড়ছে, ধরেন গেল সপ্তাহে ধরা পড়ছে, বাড়ির থেকে এসে ধরায় নিয়ে গেছে, এখন সে জেলখানায় আছে, তারা জামিন দিচ্ছে না, সে লাখখানেক মানে 1 লাখ টাকা নিচে কোনো জামিন হবেই না, সে এখন জেলখানায় আছে। তখন আমি এটা শুনি, আমি তখন তো আমি ভয়ে আমি চলে আসলাম, আবার ঢাকাতে চলে আসলাম, তখন আমি বাবা মা বলতো তোমরা আসার দরকার নাই, তুমি সিম টিম আবার চেঞ্জ করে ফেলো, সিম টিম চেঞ্জ করে আর আবার চেঞ্জ করে ফেললাম, চেঞ্জ করার পরে এখন কোনো আবার ভাবলাম এই জীবনটা সুইসাইড করার একটা পরিকল্পনা করলাম, জীবনে কি করলাম, বাবা মা কত কষ্ট দিলাম। পরে আমার একটা ফ্রেন্ড আমাকে বড় ভাই আছে, সে আমার বললো তুমি এরকম এই ভুল কাজটা জীবনে না করতে, জীবনে তো অনেক পাস করছো, এখন নিজের মতো নিজে সহজ করো, মাথায় তো অনেক ভুল কাজ করছো, এখন একটা ভালো মানুষের মতো ভালো কাজ করো, তোমাদের টাকা পয়সা কোনো কম দাম নাই, এত টাকা কম নেই যে তোমার টাকা করে তোমার রোজগার করে খাইতে হবে, তোমার বাপ মা দিতে হবে, তোমার সমস্যা তুমি তোমার নিজের মতো তুমি চলো, জীবনে তুমি অপরাধ কাজ করো না। তখন আমি হিটে ভাব নিয়ে চিন্তা নেওয়ার পরে আমি আপনার এবিসিডির ফোন দিলাম।
তার আগে আপনি তো শুনেছেন অনুষ্ঠান?
হ্যাঁ, অনুষ্ঠান শুনছি।
আচ্ছা, ফোন দিলেন, তারপর
ফোন দিয়ে তারপরে বললাম সবকিছু, তখন আমাকে ফোন দিল না, আপনার এবিসিডি থেকে ফোন দিল না। তখন আমি আবার কি করলাম, দেশে আবার গেলাম, হাসবাড়িতে আবার গেলাম, যাওয়ার পরে আমি এখন দেখি যে আমার নামে পুলিশ মামলা করছে, তারা আমি মেরে ফেলবো, এক পরিকল্পনা করলাম বন্ধু বান্ধব মিলে।
পুলিশকে মেরে ফেলবো? না,
পুলিশকে মেরে ফেলবো, ওর বাবাকে, সুমির বাবাকে। ওরা আমি প্রথমে হুমকি দিয়েছিলাম ফোনে, আমি
সুমির বাবাকে,
হ্যাঁ সুমির মা, সুমির বাবাকে মেরে ফেলবো, কারণ এটাই যে
একজন পুলিশ ছিল,
হ্যাঁ সে একটা পুলিশ, সে আমি বলছিলাম তুমি আপনি এরকম মামলা উঠে ফেলেন, আপনার মেয়ের খবর আমি জানি না, আপনি করেন, আপনি মামলাটা উঠে ফেলেন, আপনি আমার নামে মামলা উঠে ফেলেন, কারণ হচ্ছে উনি পুলিশ, তো উনার কেসটা একটু বেশি জটিল, এই জন্য বলছেন মামলা উঠে ফেলেন, উনি সে বলছে না আমার মেয়েকে খুঁজে নিয়ে দাও, তারপরে মামলা উঠাবো, আমি মামলা আগে
উঠে দাও, মানে
খুঁজ করে নিয়ে দাও আমার মেয়েকে, কই আসেন আসেন। তারপরে আমি অনেক ধরনের হুমকি দিচ্ছি, আপনি মামলা উঠাই ফেলেন, আর মামলা যে উঠাই না, এর পরিণাম কিন্তু আপনার মেয়ে গেছে, কিন্তু আপনার কিন্তু এরকম গায়েব করে ফেলবো, ঠিক আছে? সে বলে পারলে করি, আমার সাথে অনেক সাপোর্ট করে, পরে কল রেকর্ডিং করে আমার অফিসে ফ্রি করে, ওদের পুলিশে থানায় জমা দেয়, আমার হুমকি টুমকি দিচ্ছে, এরকম আরো কষ্ট জটিল হয়ে যায়। তখন আমি কি করলাম, ওই পুলিশকে মেরে ফেলবো। তখন আমি আমার বন্ধু বান্ধব ঠিক করলাম কিছু টাকা দেন, 10,000 টাকা একজনের কন্ট্যাক্ট করলাম, কন্ট্যাক্ট করে আমি পুলিশকে মেরে ফেলবো, আমি সাথে থাকবো কিন্তু আমি দূরে থাকবো, কিন্তু আমি ফেস ধরবো না, আমি থাকবো কিন্তু ফেস ধরবো না। তখন বলে পরে ওরকম থানার থেকে যাচ্ছে, ডিউটি শেষ, রাত বাজে 11:30,
ওকে
সে বাসায় যাচ্ছে এরকম, যাওয়ার পরে আমার তখন ওই সেই বড় ভাই বন্ধু মিলে ওরে কি করলো, 5-6টা পার দিল পুলিশটা পার দেওয়ার পরে আমি যা কি করলাম, পিছন থেকে আমার একটা কুট থাকেই, আমি যা তালে পাতে মুখে ই করলাম, পোজ দিয়ে দিলাম, পোজ দেওয়ার পরে দেখি অনেক একটা চিৎকার দিল, আশপাশের মানুষ বেরিয়ে হয়ে গেল। তখন আমার চিন্তা করেন, আমি মুখটা পাঠাচ্ছিলাম, আমার চিনতে পারে নি, কিন্তু কন্ট্যাক্ট ভাবছে আমি করছি কাজটা, পরে আমার চিন্তা করার কথা আমি চিনতে পারি নাই, পরে আমার ই করলো, পরে আমরা ওখান থেকে পলায় চলে আসলাম। আসার পরে তখন ধরাধরি করে সে ফরিদপুর, প্রথমে রাজবাড়িতে নিয়েছে, রাজবাড়িতে না নিয়ে পরে ফরিদপুর পাঠিয়ে দিয়েছে, তার হচ্ছে বুক টুক মুখ টুক পুরো ক্ষতিগ্রস্ত হয়েছে মুখে, এখনো তার কাটা দা, তো তখন তার হাসপাতালে সে বেঁচে যায়, একদমই বেঁচে যায়। তখন একটা সব কনফিউজ করে যে আমি করছি কাজটা, কিন্তু আমি তো সবাই জানি আমি তো পলাতক, বাড়ি থেকে আমি জানি না, কেউ তো সবাই তো এলাকায় কেউ আমাকে দেখে না। তখন আমি কি করলাম, প্রতিতলে আবার গেলাম, কিন্তু একটা বিষয় কি, প্রতিদিন তাহলে আমার কোনো কোনো মেয়েটা আমার কাছে টাকা নিত না, আমি চার পাঁচটা মেয়ের সাথে ফিজিক্যাল রিলেশন করছি একদম টাকা ছাড়া। পরে একদিন ক্লাস পরে লাস্টের দিন ছয়টা যখন হবে তখন আমার ওই সুমিরে দেখা পড়ে, আমার টাকা লাগলে আমার বাড়ি থেকে আমি টাকা এনে দিলাম তুমি এই কাজটা করলা কিসের জন্য। পরে মানে এখন তোকে এখন টাকা না দিলে তো বেরোতে দিবে না, অনেকটা বেরোতে কোনো সম্ভব না, কোনো মেয়ে বেরোতে পারবে না, ছেলে বেরোতে পারবে, কোনো মেয়ে বেরোতে পারবে না ওখান থেকে। পরে পরে আমি কি করবো, তখন আমার মাথায় কাজ করলো, আমি তো জিনিসটা ভুল কাজ করছি, আমার বন্ধুর টাকা তো টাকা পেলাম না, মেয়ে বিক্রি করে ফেললাম, তাহলে আমি অনেক ভুল কাজ করেছি। তখন আমার মাথায় কাজ করলো কি, আমার বাড়িতে যাবো, যা বলো আব্বারে বলো আমার টাকা দাও, তাহলে কিন্তু খবর আছে। পরে আমার বাবারে বাবা যা বললাম টাকা লাগবে, পঞ্চাশ হাজার টাকা দাও, সে ৫০,০০০ টাকা দিতে রাজি না, টাকা তো দেবেই না। পরে আর উল্টো আমার মার দিল, মার দেওয়ার পরে আমি তখন আমি কি করলাম, বাবা কোন জেনে গিয়েছে, আমি ক্যাশটা ভাঙ টাকা ভাঙিয়ে আমি ৩০,০০০ টাকা নিয়ে আসলাম,
চুরি করে
নিয়ে আসলাম। নিয়ে আসার পরে তখন আমি তোলাই সুমিরে আমি ছাড়ালাম, ৩০,০০০ টাকা দিয়ে আমি ছাড়ালাম সাইনে, ওরা আমি বাসায় পৌঁছে দিয়ে আসলাম। পরে তোর মা দেখে কান্নাকাটি লাগাই দিচ্ছে, এরকম এরকম কই গেছিলা এসে, পরে আমার সবকিছু তখন কিছু বলে, মেয়েটা কিছু বলে না, বলে এরকম এরকম আমি ওর সাথে গেছিলাম, ওর সাথে থাকছে, তখন আমার কিছু বলে না, তখন আমি ওর সাথে আমি ওর থেকে আমি চলে আসি। আসার পর পরে পরে বলে কি, আমার এই বিক্রি করে ফেলছে মেয়েটা, পরে পরিবার সবাই জানাই দিয়েছে, জানাই দেওয়ার পরে তখন আমি আবার চলে আসি। আসার পরে বাপ হচ্ছে পুরোটা মানে ঠিক হয়ে যায়, মানে পোস্টস খারাপ হয়েছে, তারপর হচ্ছে পড়ায় ঠিক হয়ে যায়। ঠিক হয়ে যাওয়ার পর সে আবার ই করে, সে আবার একটা ঘুম বার একটা মামলা দেয়, ৭ নম্বর মামলা। মামলা দেওয়ার পরে আমি তখন এখন আর বাড়ি যাবো কি মুখ নিয়ে, পরে আমি আবার ঢাকায় চলে আসি। ওই সজীব ফাস্টফুডে কাজ করে, সে আমার চাকরি দেয়, আবার আরিফ আছে, সজীবের বাড়ি হচ্ছে নোয়াখালী, আর তাদের আমার চাকরি দেয়, সেখানে চাকরি বাকরি করতেছি। তারপরে আমি আর বাড়িতে যাই না, পরে আমি ঈদের ৩ দিন আগে থেকে চলে আসছি ঢাকায়, আমি আর এরপর আর বাড়িতে যেতে পারি না। অলরেডি শুনি কি, আমার ধর্ষণ মামলায় ওয়ারেন্ট আছে আর মারামারি মামলাটা।
আপনার বয়স কত
এখন? হচ্ছে বয়স হচ্ছে ২২,
২২ বছর বয়সে আপনার জীবনে যতগুলো অপরাধ আপনি করেছেন, ২২ বছরে আপনি এসএসসি পাস করতে পারেননি, আপনার কোনো ভবিষ্যৎ স্বপ্ন আছে? আপনি আপনার কখনো মনে হয় না যে ২২ বছরের ছেলেরা সাধারণ যেটা করে ইউনিভার্সিটিতে পড়ে, খুব ভবিষ্যতের একটা ভালো জায়গায় তারা যাবে, ভালো একটা অবস্থানে যাবে, এরকম একটা জায়গায় তারা থাকে, আপনার বাবা মার ইকোনমিক স্ট্যাটাস অনেক ভালো ছিল, আপনার ফ্যামিলিতে সবকিছু ছিল, আপনি তো এগুলো কিছুই করতে পারলেন না, এখন আর নতুন করে শুরুও করতে পারবেন না লেখাপড়ার জায়গাটাতে, আপনার নিজের কাছে কখনো খারাপ লাগে না?
হ্যাঁ বেলা খারাপ লাগে অবশ্যই, আমি জীবনে অনেক ভুল কাজ করছি, জীবনে এমন কোন কাজ নেই, এমন কাজ ভুল কাজ নেই, মানে এত খারাপ কাজ নেই যে আমি করি।
সেটা ঠিক আছে, খারাপ কাজ আপনি করেছেন, সেটার জন্য শাস্তি অবশ্যই হবে, আপনি শাস্তি আজ হোক কাল হোক আপনি পাবেন, নিজের কাছে তো অবশ্যই পাবেন, কিন্তু থাকে না একটা ভবিষ্যতের একটা স্বপ্নের ব্যাপার থাকে, যদি একটা পসিবিলিটি থাকে একটা ভালো জীবন লিড করার, আপনি কি চিন্তা করেন ভবিষ্যৎ নিয়ে?
ভবিষ্যৎ চিন্তা আমি এখন আমার যে জায়গাটা মামলা আছে, আমি সেটা প্রথম কথা আমি মামলাটা হচ্ছে খারিজ করতে চাচ্ছি প্রথম কথা, আর দ্বিতীয়ত হচ্ছে আমি যে ফাস্টফুডে কাজ করতেছি, সেই ফাস্টফুডে কাজ করে আমি নিজে চলতে পারি। আমার ছোট ভাই আছে একটা, আমি সর্বপ্রথম চাই আমার সবাই যিনি মানে জিনিসটা যে খায় মামলার খায়েস হয়, তারপর হচ্ছে আমি ফাস্টফুডে কাজ করে নিজে দেখি কিছু করতে পারি কিনা, নিজে আমার বাবার টাকাতে আমি কিছু করতে চাই না, আমার নিজে থেকে আমি নিজে করতে পারিনি।
আপনাকে যদি পুলিশ এই মুহূর্তে অ্যারেস্ট করে আপনার জন্য, আপনি যেই মামলাতে আপনি সাক্ষ্য আপনি নিজেই সাক্ষ্য দিলেন যে আপনি অপরাধী এবং সেটা পুলিশের কাছে হয়তো যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে, আপনার তো এমনও হতে পারে যাবজ্জীবন জেল হয়ে যেতে পারে, আপনি ১৩ বছর ১৪ বছর জেলের খানিক টানবেন, আপনি ১৪ শিক যেটাকে বলে সেখানে আপনার আজকে ২২ বছর বয়স, সেখানে যদি ১০ থেকে ১২ বছর আপনার চলে যায় বা ১৪ বছর চলে যায়, আপনার জীবনের সবচাইতে গোল্ডেন টাইম আমরা যেটাকে বলি স্বর্ণ সময় সেটা তো আপনার জেলে পৌঁছতে পারে, আপনি শেষ হয়ে যেতে পারেন, আপনার কখনো এগুলো চিন্তা হয় না?
এখন তো চিন্তা হয়েছিল কোনো অপরাধ করার সময়, এখন তো খুবই চিন্তা হয়, মানে আমি যে একটু ভুল কাজ করছি জীবনে, তো অনেক ভুল কাজ করছি, এখন তো ভালো আর কিছু, মানে এখন আমি ১ বছর এরকম ভালো হয়ে গেছি, এখন অপরাধের ভিতরে নেই।
তো আপনার যে এখন যে চিন্তা হয়, চিন্তা হয়ে আর কোনো লাভ আছে? আপনাকে যে কোনো মুহূর্তে পুলিশ অ্যারেস্ট করবে, এবং যে কোনো মুহূর্তে আপনি যেই রেপ কেসের কথা বললেন, আপনি যে কোনো মুহূর্তে তার শাস্তি পাবেন। আপনি নিজেই সাক্ষ্য দিচ্ছেন যে আপনি কাজ করেছেন, এবং এটা একটা নারীবাদী কেস, এবং সেখানে তো আপনার একটা ভয়াবহ রকমের শাস্তি হওয়া উচিত। আপনি নিজে কখনো অনুভব করেন না যে আপনার একটা বড় শাস্তি হওয়া
উচিত? না, আমি তো অনুভব করি, আমি ধরা পড়লে অনেক সময় শাস্তি হবে, কারণ হচ্ছে আমার অনেক শাস্তি হবে, মানে 14 বছর জেল হইতে পারে।
আপনি অনুভব করেন না যে আপনার একটা বড় শাস্তি হওয়া উচিত? আপনি ঠিকমতো ঘুমাইতে পারেন?
আমার মনে ঘুমাইতে গেলে খুব কষ্ট হয় যে আমি সবসময় চিন্তা করি, আমি তো সারা মানে কাজ করি, কাজ করার পর আমি খুব চিন্তা করি জীবনে কি করলাম, এত বড় জীবনটা কি করলাম, মানে আমরা যে যে বংশের ছেলে আমরা, সেই বংশে আমরা থেকে আমরা কি করলাম, আরো তো আমি আরো নির্মিত হয়ে চলে গেলাম। আমার যে আমার বাপ দাদা তো আমার তো এখন আমার বাড়ি থেকে তেজপতি করে দিয়েছে, আমার বাপ মা।
আপনার বাবা মা আপনাকে
তেজপতি করে দিয়েছে? হ্যাঁ, কোনো আমাকে খোঁজ খবর রাখে না।
প্রিয় শ্রোতা, এই হচ্ছে আমাদের রানার জীবনের অপ্রিয় সত্য। একটা বড় কথা হচ্ছে, পাপ নাকি বাপ কেউ ছাড়ে না। যে ভুল আপনি করবেন সে ভুলের মাসুল আপনাকে দিতে হবে, যে অপরাধ আপনি করবেন সে অপরাধের মাসুল আপনাকে দিতে হবে। দিস ইজ লাইফ। এই জীবনে অপরাধ করে সেখান থেকে পার পাওয়ার কোনো সুযোগ নেই। আমরা সমস্ত অপরাধীকে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানে এনে দেখানোর চেষ্টা করেছি যে আপনি যদি ভুল করেন আপনি সতর্ক থাকুন, আপনি ভুল করবেন না। আপনি যদি অপরাধ করতে যাচ্ছেন আপনি সতর্ক থাকুন, আপনি অপরাধ করবেন না, কারণ অপরাধের পরবর্তী অধ্যায় হচ্ছে প্রায়শ্চিত্ত। যতটুকু অপরাধ করছেন তার চাইতে অনেক অনেক বেশি আপনি রিটার্ন পাবেন। আমরা ছোট্ট একটা ব্রিদিং স্পেস নিতে চাই, তবে তার আগে এই মুহূর্তে আমরা মুখোমুখি হব আমাদের যিনি এক্সপার্ট প্যানেল থেকে রয়েছেন, ডক্টর তাজুল ইসলাম। ডক্টর তাজুল ইসলাম, কি বলার আছে আপনার? আজকে তো পুরো বিষয়টি আপনি শুনলেন, কোয়াইট মিস্ট্রি, বাট এক ধরনের অপরাধের ব্যাপার ছোটবেলা থেকেই ছিল। ইন্টারেস্টিং, আপনার কাছে কি মনে হয়?
জি, আমরা প্রতি সপ্তাহে অনুষ্ঠানে, যা বলতে পারতো অনুষ্ঠানে, এরকম জীবনের অন্ধকারের দিক, অপরাধের দিক একজন মানুষ এসে কনফেশন করে সত্য কথা বলে যায়। আজকে আমরা রানোর কথা শুনতে শুনলাম, এবং আমরা বেশিরভাগ ক্ষেত্রেই এই অন্ধকার জগতের কথা যখন শুনি তখন আমাদের একটা কথা মনে হয় যে অন্ধকার জগতের কি আসলে খুব অন্ধকারে থাকে, তারা কি আন্ডারগ্রাউন্ড বলতে আমরা কি একেবারে বিপদে থাকে, আমরা কি তাদের সঙ্গে থাকি না? আসলে তারা তো আমাদের সঙ্গে থাকে, আমাদের পরিবারের একজন লোক, আমারই ছেলে বা আমারই ভাই। তা আমরা তাদেরকে অন্ধকারের লোক বলি, আন্ডারগ্রাউন্ডের লোক বলি, এভাবে তাদেরকে আলাদাভাবে চিহ্নিত চিহ্নিত করে নিজেরা আমরা একটা গা বাঁধানোর চেষ্টা করি। আসলে তারা তো অন্ধকার না, তারা তো আমাদের সঙ্গে থাকছে। যে আলোতে আমরা, দিনে আলোতে আমরা থাকি, তারা এই দিনে একই দিনের আলোতে তারা চলাফেরা করে। আমি এই কারণে কথাটা বলতেছি যে সমাজের এবং পরিবারের খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে এই সমস্ত অপরাধ বা অপরাধী সৃষ্টি হওয়া বন্ধ করার জন্য বা প্রতিরোধ করার জন্য। এবং তার প্রধান কারণ আমি সবার জন্য একটু বলতে থাকি, আমাদের মনোসামাজিক দৃষ্টিকোণ থেকে আমরা দেখেছি, বিশেষ করে ছেলে মেয়েদের না হলেও ছেলেদের ক্ষেত্রে তাদের ভালোভাবে সামাজিক জীবনযাপন করা বা সমাজ এবং নৈতিক যেগুলি মূল্যবোধগুলিকে গ্রহণ করার ক্ষেত্রে এবং একজন দক্ষ ভালো মানুষ হয়ে ওঠার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখে বাবা। দেখা যাচ্ছে গবেষণায় যে বাবার যদি অনুপস্থিতি থাকে সেটা বাবার মৃত্যুর কারণে হতে পারে, অথবা মা বাবার সঙ্গে বিবাহ বিচ্ছেদের কারণে হতে পারে, অথবা ইদানিং আমাদের কাছে যেটা হচ্ছে সবচেয়ে বেশি সেটা হচ্ছে বাবার বিদেশে থাকে সেই কারণে। এই যে বাবার অনুপস্থিতি, দেখা গেছে গবেষণায় বাবার অনুপস্থিতির কারণে শুধু মায়েদের কাছে বা অন্যান্য আত্মীয়দের কাছে যে সমস্ত ছেলেরা, মেয়েদের নাম না বলছি, ছেলেরা মানুষ হয় তাদের বেশিরভাগ ক্ষেত্রে বকে যাওয়া, বা যেটা আমি কন্ডাক্ট দেখা বলেছি, আমি অনেক বলছি যে যারা পরবর্তী পর্যায়ে বড় ধরনের ক্রিমিনাল বা অপরাধী হয় তারা কিন্তু ছোটকাল থেকেই এই আচরণ সমস্যা করতে ছিল, তাতে একটা কন্ডাক্ট দিদার থাকে রানার ক্ষেত্রে সে কথাই দেখা যাচ্ছে। তার এখন বর্তমান বয়সে কি, অথচ তার এর আগে থেকে অর্থাৎ 15-16 থেকেই বয়স থেকে সে যে সমস্ত জঘন্য এবং খুব গুরুতর কাজগুলি করেছে এটার সঙ্গে আমাদের তো গা একটা কাটা দিয়েছে। এতে তো প্রাপ্তবয়স্ক লোকেরা অনেকেই সাহস করবে না, যৌথভাবে কত সাহস করবে, কত সে কাজগুলি করে। এর প্রধান কিছু কারণ একটা ছিল বাবার অনুপস্থিতি, এটা আমাদের মনে রাখতে হবে। মা, শুধু মা বা গার্জিয়ানরা কিন্তু একটা ছেলে সন্তানকে খুব ভালোভাবে গাইডিং দিতে পারে না, রোল মডেল হতে পারে না। দ্বিতীয়ত কারণ হচ্ছে বাবা উপস্থিত থাকা সত্ত্বেও বাবার মানে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা বা মনিটরিং করা বা রোল মডেল হিসাবে কার্যকর ভূমিকা গ্রহণ করতে না পারা। বাবা এসেছেন, বাবা জানতেন ওই সময় তার কাছে তানানি কিন্তু অনেক অভিযোগ এসেছে, অনেক মারামারি হয়েছে, এমনকি ওই সময় এই এত অল্প বয়সে তানানি পুলিশ কেস হয়েছে এসেছে। কিন্তু এটা স্বাভাবিক যে পুলিশ কেস হলে বাবারা বা আত্মীয় স্বজনরা সন্তানকে একটি প্রস্তাব দিয়ে তাকে দূরে রেখে দিয়েছেন, তাকে বাঁচানোর চেষ্টা করা হয়েছিল, ঠিক আছে, কিন্তু বাঁচানোর সঙ্গে সঙ্গে আমাদের তার অভিভাবক বা আমাদের সবাইকে ছিল এই এত অল্প বয়সে সে মারামারি করে কেসে কেন গেল, তারও তো সংশোধনের দরকার আছে, তারও তো শাস্তি পাওয়ার দরকার আছে। আইন তাকে শাস্তি দিতে পারতেছে না, আমরা বরং অপরাধীকে আরো আশ্রয় দিয়ে তথ্য দিয়ে তাকে লিপিয়ে রাখিয়ে হ্যাঁ নিজের আত্মীয় মনে করে বা নিজের ছেলে সন্তান মনে করে ওখানে খুব দরদ দেখাচ্ছি, কিন্তু এই দরদ তো তার জন্য কোনো উপকারী হলো না, সমাজের জন্য উপকারী হলো না, তাকে তো আরো অমানুষ হতে থাকবে। এটা আমাদের বুঝতে হবে যে অপরাধ করে তাকে তার শাস্তি ভোগ করতে হবে অথবা তাকে ছোটাতে হবে, এটা কিন্তু তাকে করা হয়নি, তাকে কিন্তু অনেকটা কষ্ট দেওয়া হয়েছে বলে আমরা মনে করতে পারি। এটা সমাজ থেকে এবং পরিবার থেকে করা হয়েছে, অর্থাৎ আমরা যে অপরাধী যে ফেল হয় তার পিছনে আমাদের মা বাবা হিসাবে, আমাদের পরিবারের লোকদের হিসাবে, সমাজের লোকদের হিসাবে আমাদের যে কতগুলি অবহেলা আছে বা অজ্ঞানতা আছে বা আমাদের যে ভূমিকা রয়েছে এটা করে আমাদের সচেতন হয়, তাতে রানার ব্যাপারে আমি এই ব্যাপারগুলো করতে চাই।
আচ্ছা, আমি আশা করব যে ভালো পথে সুপথে ফিরে আসবে এবং এই অনুষ্ঠানে যখন সে এসেছে তখন আমি আশা করি অনুষ্ঠানের যে এই অনুষ্ঠানের সবচেয়ে মূল মর্ম যে অপরাধ করা খারাপ কাজে চলে যাওয়া সেটাকে স্বীকার করে নিয়ে ভালো পথে আসা, আশা করি অপরাধ স্বীকার করবেন এবং বুঝতে পারবেন এবং সে সুপথে আসার জন্য মন স্থির করবেন।
অনেক অনেক ধন্যবাদ ডক্টর রাজু ইসলাম আপনার মূল্যবান মতামতের জন্য।
জি, আপনাকে ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আমরা ছোট্ট একটা ব্রিফিং স্পেস নিচ্ছি, একটু পর আবারও ফিরছি। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইওর সেলফ।
প্রিয় শ্রোতা, আমরা বেশ কিছু টেক্সট, ইমেইল এবং একই সাথে মেসেজ পেয়েছি। আজকে অনেকগুলো কমেন্টস এসছে, আমরা একটু পড়তে চাই। রিফাত ঢাকা থেকে লিখেছে, ভাইয়া রানার গল্প শুনে এটা স্পষ্ট বোঝা যায় যে ছেলেমেয়েরা বাবার শাসন না পেলে কি করতে পারে এবং কি হতে পারে। তোমা ঢাকা থেকে লিখেছে, অন্য গল্পগুলোর মতোই রানার অবস্থা, একটা মেয়ের জন্য অন্য মেয়েদের সাথে খারাপ ব্যবহার, তাদের সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলা, এটা প্রায় দেখি। সংগ্রাম কক্সবাজার থেকে লিখেছে, একটা মেয়েকে রানার পতিতালয়ে বিক্রি করে দিয়েছে, এটা কোনো মানুষের কাজ হতে পারে না। বিক্রি করার আগে একবার ভাবলো না যে রানার যদি কোনো বোন থাকতো তাহলে কি একইভাবে। জি, চুমকি গাজীপুর থেকে লিখেছে, রানা যে কত বড় ধরনের অপরাধী তা ওর কাজ দেখলেই বোঝা যায়। শফিন ঢাকা থেকে লিখেছে, রানার আরও আগে ভালো হয়ে যাওয়া উচিত ছিল, যখন সে জেল খেটেছিল মানুষের শাস্তি হয় কিসের জন্য, তাকে শুধরানোর জন্য, কিন্তু সে যদি সেটা নাই বুঝতে পারে তাহলে এদেশে আইন দিয়ে কি হবে। দিদার চট্টগ্রাম থেকে লিখেছে, রানা কিন্তু ছোটবেলা থেকেই রাজনীতির সাথে জড়িত আর সেই সাথে পরিবারের অবাধ স্বাধীনতা, সব মিলিয়ে রানা পুরোটাই বকে গিয়েছিল। এমন অবস্থায় ছেলেমেয়েরা কি হতে পারে, রানা তার জীবন্ত উদাহরণ, এর থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। ওকে,
গার্ডের প্রবলেম ছিল, মানে আমার বাবা ছিল না, আমার আবার কত থেকে আমার মেন্টাল করবে, তাই অনেকটা খারাপ হয়ে গেছি। আমি চাই আমার থেকে আপনারা শিখেন কিছু, আপনার জীবনে এরকম ভুল কাজ না করতে। আমি জীবনে আপনার পায়ে ধরে করছি, আপনার জীবনে কাজটা ভুল করবেন না। আর আপনারা যাই লিখবেন, মানে লেখালেখি করবেন, তখন আপনি ভাই বোনগুলো আপনি ভালো করে লিখবেন, মাঝে কোনো কমার্স করবেন, আপনি ভাবি দেখতে পারেন, আপনি খারাপ হতে পারেন, মার পাশ থেকে কেউ কিন্তু খারাপ হয়ে আসেন। সব কিন্তু আপনাদের পরিবার, আমাদের পরিবার, ফ্যামিলিগত আশপাশের ফ্রেন্ড সার্কেলের মাধ্যমেই কিন্তু আমরা নষ্ট হয়ে যাই, আপনাকে নিজে থেকে কিন্তু নষ্ট হয়নি। আপনি ব্যাপারটা শুনে স্টুডেন্ট শুনবেন, তারপরে কোনো কমার্স করবেন আপনি।
জি, যে মানুষগুলোর কাছে আপনি অপরাধ করেছেন এবং যে মেয়েদের সাথে আপনি করেছেন,
তাছাড়া আমার কোনো গতি নাই, আর এছাড়া আমি আর কিছু করতে পারবো না। সবাই যেমন মন থেকে মাফ করে দেয়, নাহলে আমি আল্লাহর কাছে কোনো জবাব দিতে পারবো না। আল্লাহর কাছে আমি কি বলবো যে আজ তোমরা যদি মাফ না করে আমি জীবনে কিচ্ছু করতে পারবো না, আমি জীবনটার একটা অভিশাপ হয়ে যাবে আমার জীবনে।
প্রিয় শ্রোতা, আমরা শেষ করতে চাই আজকে রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। তবে বাকি সেগমেন্টের একটি সেগমেন্ট এখনো বাকি আছে। আমরা আর যে রাজুর কাছে এই সপ্তাহের কে মেইল বা চিঠি পাঠিয়েছেন চলুন শুনি এবং তারপর আবারও ফিরছি। তার আগে আপনাকে ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে এসে লাখো মানুষের সামনে ব্যর্থহীন কণ্ঠে নিজের জীবনের ভুলগুলো স্বীকার করার
জন্য। আপনাকে ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আমরা যাচ্ছি আর যে রাজুর কাছে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
আমি সাব্বির গাজীপুর থেকে লিখছি। যাহা বলিব সত্য বলিব আমার খুব প্রিয় একটি অনুষ্ঠান, এই অনুষ্ঠান আমি নিয়মিত শুনি। আজ আমি আমার একটি অপরাধ স্বীকার করতে চাই। একবার আমি ভীষণ অসুস্থ হয়ে পড়ি, ডাক্তারকে দেখাতে ক্লিনিকে যাই। সেখানে একজন ডাক্তারকে দেখায়, তিনি আমাকে বেশ কিছু টেস্ট করতে দেন। আমার এক বড় ভাই টেস্টগুলো দেখে বলেছিল প্রয়োজনের তুলনায় অতিরিক্ত টেস্ট করতে দিয়েছেন, বেশ টাকা লাগবে, অতিরিক্ত টাকা নেওয়ার জন্যই এটা করেছেন। আর এটা শুনে আমার খুব রাগ হয় এবং সেই ক্লিনিকে যেয়ে ডাক্তারের সাথে খুব খারাপ ব্যবহার করি, বকাবাজি করি। কিন্তু আজ এতদিন পরে আমার মনে হচ্ছে আমি যা করেছি খুব ভুল করেছে। বিশেষ করে যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠান আমি যেদিন থেকে শুনে আসছি সেদিন থেকেই ভাবছি যে এখানে আমি চিঠি লিখব এবং আমি আমার এই ছোট্ট একটি ভুলের কথা অবশ্যই স্বীকার করব। তাই আজ আবার মনে হচ্ছে যে আমি যা করেছি খুব অন্যায় করেছি, আর এর জন্যে আমি সত্যি লজ্জিত।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
অনেক অনেক ধন্যবাদ রাজু, এবং একই সাথে এই বন্ধুটিকে যার জীবনের অপ্রিয় সত্য এবং মূল্যবোধ আজকে আমাদেরকে অনেকখানি নাড়া দিয়েছে। এবং একই সাথে আমরা বলতে চাই আপনার ভুলটি আর কারো জীবনে ভুল না হয়ে আসুক, আমরা যেন এই ভুল থেকে সবাই শিক্ষা নিই। শেষ করছি, ধীরে ধীরে পর্দা নামছে রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। আগামী রবিবার ঠিক রাত 11:20 আরো একজন অপরাধী নিঃসন্দেহে হাজির হয়ে যাবেন। তিনিও বলবেন কি ভুল করেছিলেন, কেন করেছিলেন এবং কি প্রায়শ্চিত্ত তার করতে হয়েছিল। এজন্যই বলবেন যেন আপনি তার মতো করে ভুল বা অপরাধ কোনোটাই না করেন। শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব।
চল্লিশ কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।